Boot FM. The night comes alive with Grounding Form.
শুনছেন সবসময় রেডিও ফুটবল FM, আমি রাসেল আছি সাথে, আমার সাথে রয়েছে অসমের মাঝের অতিথিরা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ফুট FM এবং আশা করছি যে সবাই ভালো আছেন এবং ভালোর দলেই আছেন। ঘড়িতে সময় রাত 11:59 এবং আজকে হ্যালোইন এর পরে আমাদের আরও একটি ফুট FM এবং আমি আজকে যারা কালকে আমি কয়েকদিন ধরেই বলছিলাম যারা ওই দিনও মিস করেছেন তাদেরকে বলবো, যারা অনেক কষ্ট করে দূর দূরান্ত থেকে বিভিন্ন জায়গা থেকে ঢাকায় এসেছিলেন হ্যালোইনের সেই প্রোগ্রামটা উপভোগ করার জন্য, তাদের সবাইকে অনেক 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 ভালোবাসা, অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। এবং সেদিনে একটা দুর্ঘটনার কারণে আমরা পুরো শোটা মাঝখানে একটা ডেকে যেতে হয়েছিল আমাদেরকে, এবং আপনারা নিরাপদে বাড়িতে পৌঁছেছেন এবং সেটা আমাদেরকে জানিয়েছেন, এই জন্য আপনাদেরকে আরও একবার অসংখ্য ধন্যবাদ। এবং আশা করব যে ভবিষ্যতে আমরা হয়তো সেদিন তো পারলাম না, ভবিষ্যতে আমরা হয়তো আরও চমৎকারভাবে আমরা একসাথে ভূতপ্রেম উপভোগ করবো এরকম কোনো একটা জায়গায়। তো সেদিনের সেই ঘটনার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, আসলে আমাদের কারোরই কোনো হাত ছিল না, দুর্ঘটনা তো দুর্ঘটনাই, এবং সেই দুর্ঘটনা থেকে ঘটার আগেই যে আমরা সবাই বের হয়ে আসতে পেরেছি এটাই সবচেয়ে বড় ব্যাপার, এবং বড় কোনো দুর্ঘটনা ঘটেনি বা কোনো দুর্ঘটনা ঘটেনি, এই জন্য মানে সেটাই হচ্ছে আল্লাহ তাআলার কাছে অনেক অনেক শুকরিয়া। এবং আশা করছি যে সবাই সবসময় ফুটবলের পাশেই থাকবেন। আরও একবার আপনাদেরকে থ্যাংকস এবং ক্ষমা চেয়ে নিচ্ছি সেই দিনের ঘটনার জন্য, যে ঘটনার কারণে কিছুটা সময় আমাদের ফুটবল অফ রাখতে হয়েছিল। আমি শুরুতে জানি দিই কিভাবে আপনাদেরকে ইমেল করে আপনার ঘটনা পাঠাবেন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে phutafm@radiofutfi.fm, which is phutafm@radiofutfi.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ শেয়ার করতে পারেন বা লিখেও পাঠাতে পারেন আমাদের ঘটনাটি। আমাদের তো ফেসবুক পেজ আছে, যেই পেজে আমরা আজকে আমাদের গেস্টদের ছবি আপলোড করেছি। অ্যান্ড আই হ্যাভ এ গুড নিউজ ফর ইউ যে আজকে ডক্টর আলিফ সেদিন ঘটনা শেয়ার করতে পারেনি, বাট টুডে হি উইল শেয়ার হিজ স্টোরি উইথ ইউ। এবং চমৎকার দুটো ঘটনা তার কাছ থেকে আমরা শুনবো আজকে, এবং তিনি স্টুডিওতে এই মুহূর্তে আছেন। আপনাদের অনেকেরই ডিম্যান্ড ছিল যে ফেমের যে স্পেশাল এপিসোড সেই এপিসোডে আমরা যেন আপনাদেরকে আলিফ, ডক্টর আলিফকে নিয়ে আসি, তো তিনি আজকে ভূতফেমে এসছেন। যাই হোক, আমরা চলে যাচ্ছি আমাদের ঘটনায়। তার আগে জানিয়ে দিই আমাদের ফেসবুক অ্যাড্রেস www.facebook.com/weirdfoodti and www.facebook.com/bhutafm.rasel। দেখে নিন কারা আছেন আমাদের স্টুডিওতে, এবং যে পোস্ট আছে সেই পোস্টে লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন, যেটা ইচ্ছা সেটা করুন, এবং আরও বেশি মানুষকে জানিয়ে দিন ভূতফমের কথা। আরও একবার জানিয়ে দিই, দ্য নাইট কামস লাইভ উইথ গ্রামীণ ফোন, ইউ আর লিসনিং টু রেডিও ফুটকে রেডিও FM, শুরু করছে আজকের ভূতফম। অ্যান্ড এখন যেটা করব সেটা হচ্ছে প্রথমেই যাব একটা ঘটনায়, যে ঘটনাটা ইমেইল, সেই ইমেইল দিয়েই শুরু করতে চাই আমাদের আজকের এপিসোডটি। দেখুন কেমন লাগে ইমেইলটি। হ্যালো রাসেল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন কথাটি জিজ্ঞেস করলাম না, আমি জানি আপনি সবসময় ভালো দলে। আমার পক্ষে স্টুডিওতে আসা সম্ভব নয়, তাই ঘটনাটি আপনি পড়ে শোনারে খুশি হব। আমার নাম MD খায়রুল ইসলাম, আমি কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানা থেকে বলছি। আমি 2012 সালে সর্বপ্রথম ঢাকায় আসি এবং এরপর থেকে আমি ভূতফম নিয়মিত শুনি। আমি লিসনারদের মানে ঘটনা যেগুলো বলেন তারা সে বিষয়ে সমস্ত ঘটনা খুবই মনোযোগ দিয়ে শুনি। ঘটনাগুলো শোনার সময় আমার মনে হয় প্রতিটি ঘটনা যেন আমার নিজের সাথে ঘটে যাচ্ছে। আমার গ্রামের বাড়ি থেকে সাধারণত আমি মানে ঢাকায় আসার পরে যখন ভূতফম জয়েন করি তখন ঢাকায় প্রতিটা এপিসোডই আমি রেডিও ফুর্তির মাধ্যমে শুনি। যাই হোক, কথা না বাড়িয়ে আমি আমার ঘটনায় চলে যাই। আমার ঘটনাটি 2014 সালে, আমি রাত 8টা বাজে আমার আপুর বাসার উদ্দেশ্যে রওনা দেই। আপুর বাসায় যেতে বেজে যায় রাত 9টা। আপুর বাসা সেখানে গিয়ে আপুর সাথে গল্প স্বল্প করে ঘড়িতে প্রায় দশটা কি সাড়ে দশটা। কথা ফাঁকে হঠাৎ আপুকে জিজ্ঞেস করলাম আমার ভাগ্নের কথা, সে কোথায়, তাকে তো দেখছি না। তখন আপু আমায় বলেন সে তো বাসায় নেই। আমি জিজ্ঞেস করলাম কেন, তখন আপু আমায় বললেন যে তোর ভাগ্নে বন্ধু বান্ধব নিয়ে কোথায় যেন যাওয়ার কথা, মনে হয় সেখানে গিয়েছে। আপুর এই কথা শুনে আমি আপুকে বললাম রাত্রি অনেক হয়ে গিয়েছে, আমি এখন বাড়ি চলে যাব। সো সে যে কথা সেই কাজ, আমি রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। যাওয়ার পথে ভাবলাম যে ভাগ্নিকটা ফোন করি। ফোন করার পর জিজ্ঞেস করলাম কিরে তুই কই, জবাবে উত্তর দিল আমি এখন পূজায়। আমি জিজ্ঞেস করলাম তুই এত রাতে পূজায় কি করিস, সে আমায় বলল বন্ধু বান্ধব দিনে ঘুরতে এসেছি, কেন মামা তুমি আসবে নাকি। আমি তাকে না বলতে পারলাম না, আমি তাকে বললাম তোর লোকেশনটা দে আমায়। তারপর সে বলল তুমি ঋষিপাড়ায় এসে আমায় ফোন দিও। সো বলে রাখা ভালো, এই ঋষি গ্রামে আমি আরো আরো অনেক বাড়ি গিয়েছিলাম এবং সেখানকার পূজা দেখার জন্য। এখানে কিছু হিন্দু ধর্মের জাতির নাম ছিল ঋষি, তো তারা সবাই একসাথে থাকত বলে এই এলাকার নাম দেওয়া হয়েছিল ঋষিপাড়া। তারা ধর্মের সবচেয়ে বড় পূজা ছিল কালী পূজা, তো তখন কালী পূজার উৎসব চলছিল। আমি এই পূজায় আরো অনেকবার গিয়েছিলাম। তারপর আমি ঋষিপাড়ায় রাস্তার দিকে হাঁটতে শুরু করলাম। এই রাস্তা সম্পর্কে কিছু কথা না বললেই না, এই রাস্তা দিয়ে যাওয়ার সময় প্রথম অবস্থায় কিছু বাড়িঘর পড়ে, তারপর বেশ খানিকটা ফাঁকা পথ। এই ফাঁকা জায়গাগুলোতে চাষাবাদ করা হয়। তারপর সেই ঋষিপাড়া গ্রামটি, সেই সময়টা ছিল হালকা শীত, আমি খুব ফুরফুরে মনে এগিয়ে যাচ্ছিলাম। তখন ঘড়িতে সময় আনুমানিক রাত 11:30, চাঁদের আলোয় রাস্তাটি পরিষ্কার দেখা যাচ্ছিল। আমি ফাঁকা রাস্তার মাঝখান দিয়ে গিয়ে পৌঁছালাম, তখনই ঘটে আমার জীবনের সবচেয়ে ভয়ানক ঘটনাটি। আমি খুব স্বাভাবিকভাবে রাস্তাটিতে হেঁটে যাচ্ছিলাম, হঠাৎ করে আমি যে দুটো জিনিস দেখতে পেলাম, এই জিনিসগুলো দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখতে পেলাম আমার 10 ফুট সামনে দুটি ভয়ঙ্কর কালো কুকুর, অথচ আমি যখন 10-15 ফুট দূরে ছিলাম তখন আমি দেখেছিলাম রাস্তাটি একদম পরিষ্কার। হঠাৎ করে কুকুরগুলো আমার সামনে এসে খুবই ভয়ানক গর্জন করছে। আমি যেটা দেখে খেয়াল করলাম কুকুর দুটি কোন দিক থেকে দৌড়ে আসেনি, ভয়ানক গর্জনের সাথে মাটি ফেটে বেরিয়ে আসছে। আমি কুকুর দুটিকে একইভাবে ফেস করলাম, এত ভয়ঙ্কর ভাবে গর্জন করছে যে কোনো কুকুরের কাছ থেকে এরকমটি শোনা যায় না, এমন গর্জন শোনা যায় না। কুকুরগুলি দেখতে অন্য স্বাভাবিক কুকুরের চেয়ে অনেক বড় ছিল আর কুচকুচে কালো ছিল। ঠিক সেই মুহূর্তে আমি কি করব আমি কিছু বুঝে উঠতে পারলাম না। আমি তখন মনে মনে ভাবতে লাগলাম আজই মনে হয় আমার জীবনের শেষ দিন। আমি মনে মনে সুরা পড়তে লাগলাম কিন্তু কিছুই হচ্ছে না। কুকুর দুটো আরো ভয়ানক গর্জন করে আমার দিকে আসছে, মনে হচ্ছে এখনই এসে আমাকে কামড়াবে। এইভাবে কতটা সময় অতিবাহিত হয়েছে জানি না। হঠাৎ কেন যেন মনে হল জোরে একটা ধমক দেই, যদি কোনো কাজ হয়। আমি ধমক দেওয়ার চেষ্টা করলাম কিন্তু পারলাম না। আমার ভয়ের কারণে আমার ভেতর থেকে শব্দটি এতই আস্তে বের হলো যে আমার ধমক আমি নিজেই শুনতে পাইনি। আমার মনে হতে লাগলো আমি এক বিশাল মরুভূমির মাঝখানে দুটি হিংস্র জানোয়ারের সামনে আমি এক অসহায় প্রাণী। আমার হিংস্র জানোয়ারগুলি আমার দিকে বড় বড় সাদা দাঁত বের করে এগিয়ে আসছে, আমাকে তাড়া করছে। আমি ভয়ে নড়াচড়ার শক্তিটুকু হারিয়ে ফেলেছি। চারিদিকের পরিবেশটাও ভয়ানক হয়ে আসছে। কুকুরগুলো এখন আমার একেবারে কাছে চলে এসেছে, মনে হচ্ছে এখনই আমাকে আক্রমণ করবে। আমি চিৎকার করার চেষ্টা করি কিন্তু আমার গলা দিয়ে কোনো আওয়াজ বের হলো না। ধরেই নিয়েছিলাম আমার জীবনের সমাপ্তি এখানেই ঘটবে। নিজেকে নিজের কাছ থেকে খুব অসহায় মনে হচ্ছিল। আমার কি কিছুই করার নেই, মনে মনে আল্লাহকে ডাকতে শুরু করলাম, কারণ আমার মন বলছিল একমাত্র আল্লাহ তাআলাই আমাকে এই বিপদ থেকে উদ্ধার করতে পারবেন। সাহায্য চাইছিলাম আর ভয়ার্ত দৃষ্টিতে কুকুর দুটির দিকে তাকিয়েছিলাম। হঠাৎ করে কেন যেন আমার পিছন দিক দিয়ে কেউ একজন টর্চ মারল, এবং টর্চের আলোটা অনেক পাওয়ারফুল ছিল। সেই আলোয় আমার চারিপাশটা আলোকিত হয়ে উঠল। সেই আলোয় আমি যা দেখলাম তা আমি বিশ্বাস করতে পারছিলাম না। আমি দেখলাম সেখানে কিছুই নেই, নেই কোনো কুকুর, নেই কোনো কুকুরের ভয়ানক শব্দ, চারিদিকের পরিবেশটা অনেক শান্ত। টর্চ মারার লোকটি খুবই অল্প সময়ে আমার কাছে চলে এসেছে। লোকটি আমার কাছে আসার পর আমাকে জিজ্ঞেস করল, কি ভাই, কোন সমস্যা? এখানে একা একা দাঁড়িয়ে আছেন কেন? আমি জবাবে, না, কোনো সমস্যা নেই বললাম। এই বলে তার কাছ থেকে তার হাতে থাকা টর্চটি ছিনিয়ে নেই। ছিনিয়ে নিয়ে হন্ততন্ত হয়ে চারিদিকে কুকুরগুলোকে খুঁজতে থাকি, কারণ এগুলো যদি সাধারণ কুকুর হয়ে থাকে তাহলে এত তাড়াতাড়ি পালিয়ে যাওয়া সম্ভব নয়, কারণ রাস্তাটির পাশে অনেক খালি জমি। কিন্তু না, চারিদিকে টর্চ মেরেও কোনো কুকুর দেখতে পেলাম না। তবে আমার সাথে থাকা লোকটি আমায় বারবার জিজ্ঞেস করতে লাগলো, কি ভাই, কোন সমস্যা হয়েছে? আমি লোকটির মুখের দিকে তাকিয়ে বললাম, হুম। তারপর লোকটি আমায় জিজ্ঞেস করল, আপনি কোথায় যাবেন? আমি জবাবে বললাম, আমি ঋষিপাড়া যাব। কথাটি শুনে মুচকি হাসি দিয়ে বলল, হো হো, আমিও ঋষিপাড়া যাব, আপনি আমার সাথে আসেন। তারপর আমি কোনো কথা না বাড়িয়ে লোকটির সাথে রওনা দেই। যাওয়ার সময় লোকটি আমায় বারবার জিজ্ঞেস করতে থাকে, কি হয়েছিল? তারপর আমি তাকে সমস্ত ঘটনা খুলে বলি। ঘটনা শোনার পর লোকটি আমার দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলে, হে, এগুলো কোনো ব্যাপার না। আমি তার কাছ থেকে কারণ জানতে চাইলাম। লোকটি আমায় বললেন, এই ঘটনা এই এলাকায় আরো অনেকের সাথে ঘটেছে, আবার কেউ কেউ এই ঘটনাকে কেন্দ্র করে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি তারপর জিজ্ঞেস করলাম, এই ঘটনা কি কোন সময় আপনার সাথে ঘটেছে? লোকটি আবারও আমার দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বললেন, না। আমি বললাম, তারপর তার কাছ থেকে এই ঘটনাগুলো কেন এখানে ঘটে জানতে চাইলাম। লোকটি আমাকে জবাবে যা বললেন, এই ঋষিপাড়ায় নাকি অনেক আগে একজন লোক ছিলেন, তার নাম হল বংশী। এই ব্যক্তি পেশায় একজন ব্ল্যাক ম্যাজিশিয়ান, তিনি কালো জাদু করতেন, আর তার সাথে সবসময় দুটো কালো রঙের কুকুর থাকত। বলে রাখা ভালো, এই বংশীর নাম আমিও অনেক শুনেছি, এবং তার কাছ থেকে যদি কোনো ব্যক্তি কালো জাদু করতেন তাহলে নাকি এই কালো জাদু 100% কাজ করত। তারা কি ধরনের জাদু করতেন কিছু নাম উল্লেখ না করলে নয়, যেমন কাউকে বান মারা, কোনো সুন্দর মেয়েকে বশ করে বিয়ে করা ইত্যাদি ইত্যাদি। এই বংশী মারা যাবার পর থেকে নাকি তার চারপাশে থাকা এই কুকুরগুলিকে আর দেখতে পাওয়া যায়নি। আর আমার সাথে যেই জায়গাটিতে এই ঘটনাটি ঘটেছে তার দক্ষিণ দিকে আমার প্রায় 30 ফুট দূরে এই বংশীকে হাঁটু গেড়ে মাটি চাপা দেওয়া হয়। তারপর থেকেই রাতের বেলায় এই রাস্তা দিয়ে যাওয়ার সময় অনেকেই নাকি এই কালো কুকুরগুলোকে দেখে, আবার কেউ কেউ এই কুকুরগুলোর মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমারও সেদিন কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল, হয়তো আল্লাহ তাআলার কোনো রহমতের কারণে আমার কোনো ক্ষতি হয়নি। সো এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন, আমার কাছে আরো অনেক ঘটনা আছে, সেগুলো সময় পেলে শেয়ার করব। এই বলে তিনি তার ফোন নাম্বার শেয়ার করে ঘটনাটি শেষ করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনার ঘটনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আশা করছি যে এই ঘটনাটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমি যদি কমেন্ট দেখি তাহলে দেখছি যে অনেকেই লিখছেন যে ঘটনাটি ভালো লেগেছে, স্টোরিটা অনেক ভালো লিখেছেন এম ডি মামুন মৃদুল, এছাড়াও তাসলিম আমাদের সাথে আছেন, আমাদের সাথে আবু নাইম আছেন, আজকে প্রথম তিনি লাইভ শুনছেন, ওয়েলকাম টু ভূত এফএম। আমাদের সঙ্গে আছেন আরিফুর রহমান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বগুড়া থেকে শুনছেন তিনি। জয়পাল বললেন যে লিখছেন যে অনেক ভালো লাগলো। দেওয়ান সাকিব জয়পুর হাট থেকে শুনছেন। নুরুল আফসার আমাদের সাথে চট্টগ্রাম থেকে শুনছেন। শাহরিয়ার কবির আমাদের সাথে আছেন, এবং রাজশাহী বিনোদপুর থেকে তিনি শুনছেন। আমাদের সঙ্গে আছেন নাবিল নবাবগঞ্জ হাসনাবাদ থেকে, তিনি শুনছেন। ফারহান জিম আমাদের সাথে জেএসসি এক্সাম দোয়া চেয়েছেন, আমাদের সাথে আছেন আন্দ্রেস মেসি এবং ইমেলটা ভালো ছিল। আমার সঞ্জিত খান আমাদের সাথে আছেন, আসছি ভাই আতিকুর রহমান আতিক আমাদের সাথে আছেন, নিয়ামতপুর থেকে শুনছেন তিনি আমাদের সঙ্গে আছেন, জান্নাতুন নাইম ইমেলটা ভালো ছিল আমাদের সঙ্গে আছেন, দেখতে পাচ্ছি আদনান সাকিব এবং আমাদের সাথে তিনি বলছেন যে এই কুল রিলেটেড ঘটনা তার কাছেও আছে, পাঠিয়ে দিন tutasmadrefurti.fm অ্যাড্রেসে। মেহেদি হাসান বললেন যে প্রথম ঘটনাটা অনেক ভয় পেয়ে তিনি, রউফ ইসলাম আমাদের সাথে আছেন এবং তিনি সেইফ এটা লিখে পাঠিয়েছেন, আমি বলেছিলাম সেদিন যারা সেইফলি বাসায় পৌঁছেছেন তাদেরকে জানিয়ে দিতে যারা সেইফ আছেন সেটাই তিনি জানিয়েছেন। জাহিদ হাসান তুষার আমাদের সাথে আছে, আহমেদ তুষার আমাদের সাথে আছেন জামালপুর থেকে, শ্রাবণ ইসলাম সাহেব আমাদের সাথে আছেন, সাহাব আমাদের সাথে আছেন বিএড স্কুল থেকে তিনি শুনছেন, সামির হুসাইন আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন এমডি আবদুল্লাহ গাজী, এমডি হাবিবুর রহমান আমাদের সাথে আছেন, ফার্স্ট স্টোরিটা নাইস আমাদের সাথে আছেন, সামির হুসাইন আমাদের সাথে আছেন, আশিকুজ্জামান টাঙ্গাইল থেকে শুনছেন, আলমগীর হুসাইন আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন তুষার আহমেদ তুহিন রাজশাহী থেকে শুনছেন, সোহাগ সাদ আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন প্রিন্স ফারহান, এছাড়া আছেন আমাদের সাথে দেখতে পাচ্ছি তামিম তানভি আছেন আমাদের সঙ্গে, ইভান আহমেদ আমাদের সাথে, নাবিল দোহার থেকে আছেন আমাদের সাথে আছেন, দেখতে পাচ্ছি আরবি ইমন, ইমেলগুলো সবসময় ভালো হয় লিখেছেন, আশিকুর রহমান যশোর থেকে আমাদের সঙ্গে আছেন, চট্টগ্রাম থেকে ইফান জাহারি আমাদের সাথে আছেন, শিশির ভেজা শাহিন আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি আরও অনেকেই। তো যাই হোক, আমরা আমাদের পরবর্তী ঘটনায় যাব এবং পরবর্তী ঘটনাটি আমরা শুনব ডক্টর আলিফের কাছ থেকে এবং তিনি তার প্রথম ঘটনাটি আমাদের সাথে শেয়ার করবেন, উইচ ইজ আ বিউটিফুল স্টোরি, আমি অলরেডি শুনেছি এবং আপনারাও শুনুন এবং আশা করছি যে আপনারা অনেক উপভোগ করবেন এই ঘটনাটি। চলুন চলে যাই ডক্টর আলিফের ঘটনা।
আসসালামু আলাইকুম লিসেনার্স, আসসালামু আলাইকুম রাসেল ভাই।
ওয়ালাইকুম আসসালাম।
সেদিন তো আসলে ঘটনা বলতে গিয়েছিলাম আমি, কিন্তু ঘটনা বলার জন্য বাংলাদেশে যাইনি।
এসেছিলাম
কিন্তু মানে লাভ হয়নি, সেদিন খুব আমি আসলে আসলে কি হয় মানে লিসেনারদের জন্য এই যে ঘটনাগুলো কালেক্ট যখন করি মানুষ সারাক্ষণ হাত তুলতে হবে, কখন আমি যে বলবো বা বলবো। তো এর মধ্যে একটা ঘটনা আমার পেশেন্টেরই মানে পেশেন্ট সার্কেল থেকে বেশ ভালো ভালো ঘটনা আছে।
আচ্ছা,
এর মধ্যে ওনার ঘটনাটা আসলে উনি আমার অনেকদিন ধরে কাজ করার পরে ওনার কাছ থেকে ঘটনাটা পাই আর কি। তো খুব রিনাউন একজন মানুষ, তো তার ঘটনা ঘটে হচ্ছে তার গ্রামের বাড়ি আসলে আসলে ভাই এই শরীয়তপুরে।
আচ্ছা,
আমি বলবো না আসলে কোন জায়গাটায়, শরীয়তপুরের এদিকে তার আসলে বাড়ি ছিল আর কি। তো 1986 সালের ঘটনা, তো ওই সময় সে ইন্টারমিডিয়েট দিয়েছে, এখনকার ইন্টারমিডিয়েট দেওয়ার পর সবাই যখন অনেক কিছুই করে, তো তখন সে প্ল্যান করে যে এরকম যে উনি অনেক কিছু করবে আর কি, ডিফারেন্ট টাইপের, যেমন চাষ টাইপের, মাছ চাষ অথবা কিছু। তো তার বাবার কাছ থেকে তিনি প্রায় অনেকটুক জমি নেন আর কি, অ্যাবান্ডেন্ট প্লেস, তার গ্রাম ভাষা বাড়ি থেকে একটু সামনে অ্যাবান্ডেন্ট প্লেস থেকে, অ্যাবান্ডেন্ট প্লেসে চেষ্টা করে যে মাছ চাষ করা যায় কিনা। তো এরকম সে এক একর জায়গার মধ্যে এরকম মাটি মানে কেটে পার করে পানি ছেড়ে মাছ চাষ করা শুরু করে 1983 থেকে, তখন থেকে মা পানিটা নিয়ে ফেলে দেয়। তো আসল স্টার্টটা হয় 1986 এর দিকের ঘটনা। তো ইন্টারমিডিয়েট শেষ, তো তার বেশি সময় দেওয়া হচ্ছিল পুকুর পাড়ের দিকে, যে মনে করেন পানি বেড়ে গেলে পানিটা কন্ট্রোল করা অথবা চারিপাশে ধান ক্ষেত, এগুলি ওনাদেরই ধান ক্ষেত ছিল, কয়েকটা ধান ক্ষেত আছে যখন থেকে ক্যানেল করে দেওয়া, পানি বেরিয়ে যাচ্ছে কিনা, বৃষ্টি পড়লে পানি কি অনেক উচ্চায় পড়ছে কিনা, অথবা বৃষ্টি পড়লে দেখা যায় যে পাশের পুকুর থেকেও মাছ টাছ আছে, এগুলি আবার চুরি করার জন্য লোকজন ধান্দা করে,
শুধু পাহারা দিতেই
পাহারা দিতেই হতো এবং মানুষের উপর আবার বিশ্বাস করা যেত না, তো নিজের জিনিস। তো প্রায় সে 25,000 টাকা তখনকার আমলের মাছ ছাড়ে,
অনেক টাকা,
অনেক টাকার মাছ ছাড়ে আর কি, এক একর জায়গার আছে অনেক বড়। তো সেদিনের ঘটনা আসলে বর্ষাকালের ঘটনা।
আচ্ছা,
চলে যায় বর্ষাকালে। তো ওদিন রাত্রেবেলা প্রায় 11:55 বাজে এবং ঘুম ভেঙে যায় প্রচন্ড শব্দে, বৃষ্টির শব্দ, থান্ডারস্টর্মের শব্দ এবং চিন্তা যে পাড়টার ভেঙে যাচ্ছে কিনা, কারণ বৃষ্টি এত ওভারফ্লো করছে যে ওনাদের ঘরের সামনে যে ছোট ক্যানেল আছে ওটার পানি ভরে গেছে এরকম অবস্থা।
আচ্ছা,
সে কাদার মধ্যে দিয়ে সে তার পুকুর পাড়ে যায় এবং তার জীবনের সবচেয়ে খারাপ একটা এক্সপিরিয়েন্স সেদিন সে একদম চাক্ষুষ করে যে পুকুরের সামনে যেতে টর্চ মারতে মারতে এক পর্যায়ে দেখে যে তার পুকুরের মাঝখান থেকে তাদের লাশ ভেসে ওঠে। তো সে মনে করে যে ওই জায়গাটা এমনিতে অ্যাবান্ডন, আশেপাশে ওই মুহূর্তেই পুকুর করার আগে ওই জায়গাটা কলা গাছ তলা গাছ ছিল, কিছু বাঁশঝাড় ছিল, এগুলি সে সরাই দিয়ে এখানে পুকুর কাটে। তো যেহেতু অ্যাবান্ডন, অনেকে মানুষ মেরে ফেলে চলে যেতে পারে, তো সে গ্রামের দিকে ব্যাক করে, ঘর বাড়ির দিকে ব্যাক করে, ব্যাক করে আশেপাশের ওই পরিচিত সবাইকে নিয়ে আসে। আর এমন ওই সময় রাত্রে 12টা গভীর রাত, 20 জন সাথে তার সাথে আসে, দেখে যে ওই পুকুরের মধ্যে কিচ্ছু নেই। আচ্ছা, যদি কেউ ভাসত থাকতো, কোনায় চলে আসতো ভাসতে ভাসতে, অথবা দেখা যেত, কেউ তো নিয়ে যাবে না লাশ ফেলে রেখে, তো লাশটা ওই মুহূর্তে উধাও হয়ে যায়। তো তার একটা চিন্তার কারণ হয়ে যায়, কিন্তু তখনকার মানুষ আসলে বলিষ্ঠ ছিল, আসলে এখানে চিন্তা করতো যে কিছু একটা ঘটলে এটার এক্সপিরিয়েন্স আরেকবার নেওয়ার। তো সে পরের দিন, ওই দিন আর বৃষ্টি বৃষ্টি ছিল না, পরের দিন চিন্তা করে যে না আজকে এখানে থাকবো। তো থাকার বন্দোবস্ত হচ্ছে যে পুকুরে কোনা এরকম বাঁশ দিয়ে মাচা করে নৌকার মতো শেড দিয়ে ওখানে সে মাঝে মাঝে দুপুরে বিশ্রাম নিত, তবে রাতের বেলা থাকতো প্রশ্নোত্তর মারার জন্য, মানুষ জাল মারে নাকি গুলি চেক করার জন্য সে রাতে প্রায় সময় থাকতো। তো সেদিন ঠিক করেসপন্ড পরবর্তী দিনে সে ওই দিন রাতের বেলা থাকে। তো একটা পর্যায়ে তন্দ্রা আসলে ঘুমিয়ে যায়, ঘুমটা তখন গভীর, সময়টা কত তার মনে নাই। হঠাৎ করে একটা হাসির শব্দ কেমন জানি তার পাড়ের উপর দিয়ে প্রতিধ্বনিত হয় মাঝখানে, মূল পুকুর মানে যে জায়গায় মাছ চাষ করে তার ওই পুকুরটার মাঝখানে। তো উনি বলে যে এই শব্দটা এরকম, যেটা বয়স্ক মানুষ বিদঘুটে টাইপের হাসি দিলে যেরকম হয়, কটকট সাউন্ডের এরকম একটা হাসি বারবার প্রতিধ্বনিত হচ্ছে। তো আমি বলে রাখি যে এই ঘটনা, এই হাসির শব্দটা তিনি আগেও কয়েকবার পেয়েছেন, কিন্তু এত প্রমিনেন্ট না, খুব হালকা। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কথা যে রাসেল ভাই উনি যে মাছ চাষ করে, ওই মুহূর্তে সে ওই মাছের যে পেঁচানো ভাবে একটা শব্দ আর কেউ সাঁতার কাটার শব্দ টোটালি ডিফারেন্ট, এটা সে আইডেন্টিফাই করতে পারছে যে কেউ সাঁতার কাটছে। তো তিনি ওইখান থেকে বের হয়ে পাড়ের উপরে ওঠেন এবং চারিদিকে টর্চ মারতে, আশেপাশে কেউ নাই, রাসেল উনি একা একটা বান্দা, এবং চারিদিকে টর্চ মারতে উনি দেখেন যে একটা হলুদ কালারের সালোয়ার পরা আর লাল পাজামা আর কি, সালোয়ার কামিজ, হলুদ কামিজ এবং পাজামা পরা, তো একটা মেয়ে, মেরি মেয়ে এরকম ড্রেস পরা, কোনা দিয়ে পুকুর মানে পুকুরের পানির থেকে উঠে কোনায় যে বসলো, সে কি করলো পাটটা ধরে হাঁটা দিয়ে, কারণ তার জানা দরকার আসলে জিনিসটা কি, যে টর্চ মারতে মারতে কাছে যেতেই তাকে দেখে ওই মহিলাটা পানির নিচে চলে গেল। বলে যে আমি এখন বুঝতে পারছি যে, উনি বলছে যে এইটা আর স্বাভাবিক কিছু না, কারণ ওই মুহূর্তে পানিটা মেটা আস্তে করে চলে গেল, মনে হয় যে কোন একটা গুইসাপ পানির মধ্যে যেতে চলে যায়, আস্তে করে পানির ভিতরে চলে গেল। এরপর আর উঠলো না উঠলো না, আমি উনি প্রায় আধা ঘন্টা 45 মিনিট ওই জায়গায় দাঁড়ানো, সাধারণ মানুষ মরে উঠবে কিন্তু ওইটা আর উঠলো না। তো তার তখন মন থাকে, মনে হতে থাকলো যে না এই জিনিসটা আর বেশি এক্সপিরিয়েন্স করা ঠিক না, বাড়িতে যে কাউকে না কাউকে বলা উচিত, জিনিসটা শেয়ার করা দরকার। উনি তার বাবাকে বলেন, তার বাবা ওই এলাকায় বেশ রিনাউন একজন মানুষ, মসজিদ কমিটির সভাপতি, এবং এলাকায় লোকজন তারা ওই বাড়িটা তাদের এক নামে চেনে, তো তার বাবা দাদার কারণেই। তো তার বাবা বলে যে তুই ভয় পেয়েছিস বেশি, এটা কোনো সমস্যা না, তো বলে যে তুমি কিছু দিবা আমাকে, পানি পড়া টানি পড়া বা কিছু একটা বন্ধ বন্ধ করে ব্যবস্থা করে দাও। বলে যে না এগুলো কিচ্ছু লাগবে না, তোর সাথে একদিন যাবো, বল শ্রীরামগুড়ি খাইতে খাইতে তোর ওখানে থাকবো না এক রাত। তো যেদিন ওনারা ডিসাইড করে একসাথে থাকার জন্য, সেদিন ছিল আপনার পুরো ক্লিন চাঁদ এবং টর্চ না মারলেও হয়, তো তাও টর্চ ছিল, এবং ওই সময় তো মোবাইল ফোন ছিল না, টর্চটা ছিল তখন ফ্যাশন, কার কাছে কত দামি টর্চ। তো ওই দিন সে একটু ভালো ভারী ভারী টর্চ নিয়ে যায়, যাতে মানে টর্চটা যখন ফেলবে এটা যেন একটু ভালো পরিষ্কার দেখা যায়। তো অ্যারাউন্ড তারা মানে কথা বলতে বলতে এক ফাঁকে ঘুমায় পড়ে, তখন পর্যন্ত কোনো সাউন্ড আসে না। সেদিন হঠাৎ করে সেই পুকুরে সাঁতরানোর শব্দ, কে জানি সাঁতরাচ্ছে এবং অনেক জোরে জোরে পানির মধ্যে কে জানি দাপাদাপি করছে। তারা দুজনে উঠে যায় মুহূর্তে, এবং সাথে তার একটা আত্মীয়কে নিয়ে গেছিল, কাজিন, কিন্তু ওই লোকটা এতই গভীর ঘুম যে তাকে ডেকে আর তোলানো যায়নি। তো তারা কি করে, ওই মাচার থেকে বেরিয়ে পাড়ের মধ্যে ওঠে, পাড়টা একটু উঁচু, পানির পাড় তো একটু উঁচু, পাড়তে করে আবার টর্চ মারে, সারাটা পুকুর টর্চ মারে এবং অনেক দূর পর্যন্ত যায় ওকে টর্চের আলো। তো মারতে মারতে একটা সময় দেখে যে ঠিক একইভাবে একটা কোনা দিয়ে একটা মেয়ে পানির থেকে উঠছে, উঠে পাড়টা বেয়ে পরবর্তী ধান ক্ষেতের দিকে পাড় পেয়ে নিচে নেমে গেল। তো তার বাবা বলে আচ্ছা চল তো দেখি এটা কি আসলে কি জাল মারে বা কিছু একটা। ওই ছেলের সাথে তিনি হাঁটা ধরলেন কাছে যেতেই শুধু আসল ভাই জিনিসটা খুব মানে মানে কেমন জানি ডিফারেন্ট। ওই কাছে যেতেই যেটা যে দেখে যে টর্চ মেরে দেখে একটা মেয়ে মাথার চুলগুলা ঢাকা এবং ওই সালোয়ার কামিজি পরা হলুদ লাল কয়েকগুলা নবজাতক বাচ্চাকে চাপাতে দিয়ে টুকরা টুকরা করছে। এটা দেখতে দেখতে এর মধ্যে অলরেডি তার বাবা পড়ে গেল, তার উপরেই পড়ে গেছে এবং তার বাবার কোনো শব্দ নেই, বাবা মাটিতে পড়ে গেছে অলমোস্ট, যদি ধরে আছে কোনোভাবে এবং হাত পা কাঁপছে মানে বুঝতে পারছিল না এই মুহূর্তে কি করবে। এবং এই চিৎকারের মধ্যে যে আমাদেরকে হে কেউ হেল্প করে বাঁচাও, ওই এই শব্দটাও উনি ওই যে কাজিন যে ছিল এত গভীর ঘুমে শব্দটা পায় নাই, তো সে কি করলো এই শব্দের মাঝখান দিয়ে একটা শব্দ পরিষ্কার শুনতে পায়, কি রে খাবি।
আচ্ছা
সে কি করলো এইটা মানে আর তার কোনো ওয়েট করার চান্স নাই, সে তার বাবাকে হ্যাচকা ধরে টান দিল, টান দিয়ে যত চেষ্টা যতটুকু এত এক একর জায়গা আছে অনেক বড়, যতটুকু পারে সে তার বাবাকে হ্যাচকা ধরে টান দিয়ে বাড়ির দিকে নেওয়ার চেষ্টা করলো, কিন্তু কতক্ষণ শক্তিতে বুলাবে প্লাস মেন্টাল টেনশন। তো রাতের বেলা ওই মুহূর্তে তাদের চিৎকারে একজন দুজন হয়তো সাউন্ড পায়, দৌড়ে আসে এই কি হয়েছে কি হয়েছে, দৌড়ে আসতে থাকে বলে ভাই আমাকে বাঁচান এরকম টাইপের আর কি। তো তাদেরকে বাড়িতে নিয়ে যায়, তার বাবাকে মাথায় পানি ঢালতে থাকে। সেদিন ভোরবেলা থেকে তার বাবার টেম্পারেচার রাইজ করে যায় প্রায় 102-103, ঘুমের মধ্যে বিলাপ পড়তে থাকে এবং খুব আজে বাজে কথা বলতে থাকে। একটা পর্যায়ে সকাল 10টা যখন হয় তো এলাকার লোকজন বলে কি হয়েছে আসলে, যে জড়ো সড়ো হয়ে যায় না শোনার জন্য, রাত্রেবেলা কি হয়েছে না হয়েছে, এই ওর মুখে কি জানি দেখছে পুকুরের মধ্যে, চল তো যাই এরকম টাইপের আর কি। তো এলাকার লোকজন জড়ো সড়ো হয়ে যায়, আমি আসলে ঘটনাটা কিন্তু ওখানকার লোকজনের কাছ থেকে নিয়েছি, এলাকার লোকজন জড়ো সড়ো হয়ে যায়, জড়ো সড়ো হওয়ার পরে বলে চল তো যাই দেখি পুকুরের ঘাটে। আসল ভাই আমি আপনাকে বলিনি এই জন্য আপনাকে একটু সাসপেন্স রাখলাম, পুকুরের পাড়ে যে যে জায়গায় ওই দিন ওই লাশ মানে যে বাচ্চা নবজাত কাটার জায়গা দেখছে ওই জায়গায় দেখে অনেকগুলো মাছের মাথা পড়ে আছে।
আচ্ছা
মাছের মাথা পড়ে আছে, শুকাই গেছে সকালবেলা রোদের তাপে শুকাই গেছে, কিন্তু অনেকগুলো মাছের মাথা পড়ে আছে। তো তারা ব্যাক করে এবং জানতে যায় আসলে কি ঘটনা ঘটে। তো তার বাবা তখন মুখ খোলে, আসলে ঘটনাটা এরকম ভাবে ঘটে যে 1983-84 এর দিকে একটা ট্রলার ডুবি হয়।
আচ্ছা
তো ট্রলার ডুবিতে ওই সময় এই ভাই যে ওনার নাম বলছি না, ওনার বড় বোন, এক বছরের বড়, একটা পিঠাপিঠি বয়স, ওনার বোনটা ওই ট্রলার ডুবিতে ঝড়ের মধ্যে পড়ে। ঢাকার থেকে শরীয়তপুর যাচ্ছিল, তো পরীক্ষা শেষ, তো শরীয়তপুর যাওয়ার পথে ওই ঝড়ের মধ্যে পড়ে ট্রলারটা ডুবে, ওখানে ওই ট্রলার থেকে 7-8 জন নিখোঁজ হয়ে যায়, তাতে ডেড বডিও পাওয়া যায় না এবং ওনার বোনটা সেই 7-8 জন
তাদের মধ্যে একজন
এবং ওই লাশ আর পাওয়া যায় নাই। তো তার বাবার ভাষ্য হচ্ছে যখন টর্চটা ওনার শরীরে মারা হয় তখন ওই দিন ঢাকা থেকে যাওয়ার পর সেই আপুটা হলুদ কালারের মানে মানে কামিজ পরা ছিল আর লাল পাজামা পরা ছিল, একই ড্রেস,
সেম
ড্রেস, চেহারা কিছু না সেম ড্রেস পরা, উনি বলে যে উনি ওইটার টেনশনে রাসেল ভাই ওই দিন থেকে 7 দিন পর মারা যান। এলাকার লোকজন বলে যে তুমি বিজনেস করছো বা মাছ চাষ করছো এই পাটটার বাধাই নিতা, মানে তুমি তাবিজ তাবিজ করে বাধাই নিতা, বলে ভাই এটা সাধারণ বিজনেস করবো কি বাধাবো, এই জায়গায় পুকুর অ্যাবান্ডন একটা জায়গা, আমি কি গুলি বুঝছি নাকি। পরবর্তী সময় সে ডিসিশন নেয় যে ওই জায়গার থেকে আর কোনো ধরনের চাষবাস করবে না, মাছ টাছ সব উঠাই ফেলবে। তো এই পুকুর আমাদের গ্রামের ভেতরে পুকুরই চাই আর কি, তো পুকুরের পানি সরানোর সময় ওই জাল ফেলাইছে আগে মাছ ধরার জন্য, জালের মধ্যে খালি কাঁকড়া। প্রথম জাল ফেলানোর সাথে সাথে একটা জামা, দুইটা জামা আছে, একটা হচ্ছে কামিজ, একটা পাজামা ওই হলুদ আর লাল।
আচ্ছা আর শুধু কাঁকড়া
জালের মধ্যে আর খালি কাঁকড়া, একটা মাছও নাই রাসেল ভাই। বলে যে উনি বলেছে যে আমি 8,000 টাকা রুই মাছের পোনা ছাড়ছিলাম, সব তো বাঁচে না, সবগুলো বাঁচে না, মরে যায়, কিছু বাঁচে, যেগুলো বাঁচে সেগুলো অনেক, এক একটা আমার প্রায় 2.5 কেজি ওজনের 1.5 কেজি 2 কেজি ওজনের রুই মাছ ছিল, একটা রুই মাছ নাই পুকুরের মধ্যে থেকে, একটা মাছও নাই, খালি গুড়া মাছ কিছু পাইছে, কিন্তু এছাড়া বড় কোনো মাছ ছিল না পুকুরের মধ্যে, পুরা খালি করে ফেলছে, একটা সিঙ্গেল মাছ পাওয়া যায়নি
এক রাতের মধ্যে, সেটা
এই কয়েকদিনের মধ্যেই। যতবার দেখেছে ততবার ধরা পড়েছে, পরবর্তী সময় তো আগের থেকেই খাওয়া স্টার্ট করেছে, তো বলে যে এটা সেই জিনিসটাই ছিল যে আমার পুকুরের সবগুলো মাছ খেয়ে ফেলে। তো পরবর্তী সময় সে মাছ চাষ করে অন্য জায়গায়, কিন্তু এখন তো সে একটা ফিশ প্রসেসিং প্ল্যান্টের মালিক, যাই হোক আমি তার সাথে বলছি না। কিন্তু তার সাথে লাইফের এত বাজে একটা ঘটনা ঘটে যায় যেখানে তার বাবাকে পর্যন্ত হারাতে হয়।
খুবই অদ্ভুত যেই মানে যেই বোনটা, তার যে বোনটা
লাশ পাওয়া যায়, বোনের লাশ পাওয়া যায়,
সেই নিখোঁজ লাশ, কিন্তু সেই জামা পরা একজন মানুষকে সেভাবে দেখে এবং
বাবা কিন্তু জানতেন না ঢাকা থেকে উনি কি ড্রেস পরে গেছে, শুধু ওনার বাবা জানতেন, কারণ বাবা তাকে বোনকে নিয়ে যাচ্ছিল শরীয়তপুরে। ওখানকার লোকজন জানে, ঘটনাগুলো জানে, আমি ওখানকার লোকজন আর সাথে আসছে, সাথে যে লোক অ্যাটেন্ডেন্ট তো ওনাকে জিজ্ঞেস করছে, বলেন এটা সব অনেকেই জানে এই ঘটনা।
আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে বা লিখেও পাঠাতে পারেন আপনার ঘটনা। আর আমাদের দুটো ফেসবুক পেজ রয়েছে, www.facebook.com/radio.phurti and www.facebook.com/phutfm.rasel। এই দুটো পেজে এসে আপনি আমাদের যে পোস্ট আছে সেখানে লাইক দিতে পারেন, কমেন্ট করতে পারেন, শেয়ার করতে পারেন এবং আরও বেশি মানুষকে জানিয়ে দিতে পারেন আমাদের এই প্রোগ্রাম সম্পর্কে। যেমন দেখতে পাচ্ছি আমাদের এখানে আহমেদ শান্ত আছেন, ভালো স্টোরি চাই তাই লিখেছেন তিনি, যে দুটো স্টোরি শুনলেন সেই দুটো স্টোরি কেমন হয়েছে সেটা একটু জানতে পারলে খুব ভালো লাগতো আপনার কাছে। মাসুম পারভেজ আমাদের বলছেন ঘটনা অনেক ভালো লাগছে, এভাবেই সুন্দর সুন্দর ঘটনা আমাদের শোনাবেন আশা রাখি। আমজাদ আহমেদ আমাদের বলছেন লক্ষ্মীপুর থেকে তিনি শুনছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি দেওয়ান সাকিব এবং তিনি বলছেন যে খুব ভয় লাগছে। আমাদের সঙ্গে আরও অনেকেই আছেন, টিসিবি তামিম আমাদের সাথে আছেন, স্টোরিয়ার প্রশংসা করেছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও আমাদের সঙ্গে আছেন আরও অনেকেই, একটু হ্যাং করলো, আচ্ছা আমাদের সঙ্গে আছেন আরও অনেকেই এবং সবার আপনারা যারা ঘটনা লিখে পাঠাতে চান তাদের তো আমি বলেছি, কমেন্ট যারা করতে চান আমি এখন রেডিও ফুর্তির পেজটা থেকে পড়ছি। পৌষা থেকে তামিম লিখছেন আমাদেরকে, আমাদেরকে এছাড়াও আরও অনেকেই লিখছেন। ইয়াসিন শফিন আমাদের সঙ্গে আছেন, কমেন্টটা পড়েন রাসেল ভাই, পড়লাম। লিটন নাটোর আমাদের কে লিখেছেন, নাটোর থেকেই তিনি লিখছেন আমাদেরকে, লিখেছেন দেখতে পাচ্ছি তানভীর হৃদয়। দেওয়ান সাকিব বলছেন দুটো ঘটনাই ভালো ছিল, খুব ভালো লেগেছে। সাজাদ হুসাইন তাপস আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন এমডি মনির জামান মনি, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আরও অনেকেই। আমি আবারও ফিরে আসবো কমেন্টে, আপাতত একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি। এইচ পি সৌরভ আমাদের লিখেছেন অসাধারণ, আকাশ আহমেদ লিখেছেন ভালো লেগেছে, থ্যাংক ইউ সো মাচ। আমরা একটা ছোট্ট বিরতির পরে আবারও ফিরে আসবো, সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। স্টে টিউনড টু রেডিও ফুর্তি, রেডিও ফ্যাম অ্যান্ড ডু ফুর্তি।
ভূত এফএম, দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামোফোন।
Yes, the night comes alive with Gramophone. You are listening to Radio Phurti Radio FM. আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম ভাই এবং আজকের অতিথিরা ডক্টর আলিফ আছেন আমাদের সঙ্গে এবং তার আরও একটা ঘটনা আছে, যে ঘটনা একটু পরে ফিরে আসবো। তার আগে আমাদের আরও একজন নতুন অতিথি আছেন, তার সঙ্গে আমরা একটা তার কাছ থেকে একটা ঘটনা শুনবো এবং আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসছেন, তারপর আপনার ঘটনায় যাবো আমরা।
ধন্যবাদ রাসেল ভাই, আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি ওমর, আমি এসেছি শাহবাগ থেকে।
ওকে,
সরাসরি ঘটনায় চলে যাচ্ছি।
প্লিজ,
ঘটনাটা রিসেন্টলি ঘটা, গত আগস্ট মাসে ঘটা।
আচ্ছা, একদম মানে তার মানে খুবই কাছাকাছি সময়ে ঘটা।
বলে রাখি আমি রাজধানীর একটি সুনামধন্য হসপিটালে যাব, সম্ভবত কারণে হসপিটালের নামটা বললাম না। আমাদের হসপিটালে তিন শিফটে ডিউটি থাকে, একটা মর্নিং, একটা ইভিনিং, একটা নাইট। সো সেদিন আমার ছিল মর্নিং ডিউটি, আমি সকালবেলা হসপিটালে যাই, আমার ডিউটি থাকে 8টা থেকে। আমি স্বাভাবিকভাবে চেষ্টা করি যে একটু আগে যাওয়ার জন্য বেশিরভাগ প্রতিদিনই। সো সেদিন আমি সকাল 7টার সময় হসপিটালে যাই, যাওয়ার পরে আমাদের পাশেই ক্যান্টিন ছিল, আমি ওখানে গিয়ে নাস্তা করি। তো ক্যান্টিনের দরজায় ঢুকতে গিয়ে ক্যান্টিনের পাশে আছে আমাদের রিসেপশন, তো রিসেপশনের পাশে দেখি একটা সুন্দরী মেয়ে দাঁড়িয়ে, যার সাথে আপনারা যে কোনো উপমায় তার সাথে মেলাতে পারেন। তো মেয়েটাকে দেখে, মেয়েটা দেখে আমার দিকে তাকিয়ে আছে, তার দিকে আমি তাকিয়ে আছি, আর আমার মনে হচ্ছে মেয়েটা আমার পরিচিত, যে আগে কখনো দেখেছি বা সে আমার অনেক পরিচিত। সো একটু পরে মেয়েটা অন্যদিকে তাকালো, তারপরে আবার সে তাকালো, কিন্তু আমি তার দিকেই তাকিয়ে আছি। পরে মেয়েটা একটু বিরক্তিত হয়ে তাকিয়ে পরে আবার যখন মুখ ঘুরিয়ে আবার তাকালো, তখন আমি একটু হাসি দিলাম, দেখি মেয়েটাও হাসলো, তো আমি তখন সেখান থেকে চলে গেলাম।
মেয়েটা কি ধরনের পোশাকে ছিল?
মেয়েটা ছিল এমনি স্বাভাবিক ধরনের,
স্বাভাবিক ধরনের
সালোয়ার কামিজ যেটা বলা।
আচ্ছা, ওকে।
তো আমি ক্যান্টিনে চলে গেলাম, যে নাস্তা করলাম, প্রায় 15 মিনিট সময় লাগে। তো বের হয়ে মেয়েটাকে রিসেপশনে পেলাম না, একটু ভিতরে লবির দিকে গেলাম, সেখানেও পেলাম না। আমি মনে করলাম হয়তো পাশে দুজন লোক ছিল, একজন হয়তো তার বাবা বা মা, তো তাদের মধ্যে কেউ পেশেন্ট প্যাথোলজিতে যেতে পারে ব্লাড টেস্টের জন্য বা ডক্টর দেখাতে আসতে পারে। সো আমি আমার সেকশনে চলে গেলাম, আমি ড্রেস চেঞ্জ করলাম, আমার প্রতিনিয়ত প্রতিদিনের মতো আবার কাজ শুরু করলাম। তো এর মাঝে মেয়েটাকে দেখতে মন চাচ্ছিল, যে মেয়েটা দেখলাম আবার একটু তাকে দেখে আসি। তো এই ফাঁকে তার জন্য আমি লবিতে এসেছি, কিন্তু কোথাও পাই নাই, দুইবার এসেছিলাম। তো সেখান থেকে কাজ করতে করতে আমার সময় যাচ্ছিল। রাসেল ভাই, এখানে বলে রাখি যে আমার একটা ব্যাড হ্যাবিট আছে, যে আমি স্মোক করি, আর হসপিটালে ডিউটির অবস্থায় আমার স্মোক টাইম হচ্ছে সকাল 11টা, বিকেল 5টা, অ্যান্ড রাত 11টা। এই টাইমে ডিউটি থাকলে আমি এই টাইমে স্মোক করি। তো যখন খড়িতে 11টা বাজে তখন আমি স্মোক করতে যাই। আমাদের, আমি যেখানে স্মোক করি হসপিটালের মানে পিছন সাইডে ওই জায়গাটা, আর হসপিটালের পাশ দিয়ে যেতে হয় একটু দূরে। তো আমি যাচ্ছিলাম, যাবার পথে দেখি যে একটু দূরে ওখানে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। সেই মেয়েটা, যে মেয়েটাকে আমি রিসেপশনে দেখেছিলাম, সেই মেয়েটা আমাদের হসপিটালের ড্রেস পরা, আর সে এমন একটা ড্রেস পরা যে যে ওয়ার্ডের পাশে দাঁড়িয়ে আছে সেই ওয়ার্ডে শুধু ওপেন হার্ট করা পেশেন্ট রাখা হয়।
আচ্ছা,
আমি শিওর হলাম যে মেয়েটার ওপেন হার্ট করতে হবে, হার্ট প্রবলেম। তো আমি তার কাছে গেলাম, যে জিজ্ঞেস করলাম আপনার কি ওপেন হার্ট হবে, তখন বললো যে হ্যাঁ। তখন আমার ভালো মনটা, আমার মন সেদিন অনেক ভালো ছিল, কিন্তু অনেক মনটা খারাপ হয়ে গেল। তারপর আমি নিচে চলে গেলাম, স্মোক করলাম, চলে আসলাম। আসার পথে দেখি মেয়েটা সেম ভাবে দাঁড়ালো, সে রাস্তার দিকে তাকিয়ে আছে, যে এত সুন্দর মানুষ, এত সুন্দর পরিবেশ, গাড়ি যাচ্ছে বা এত সুন্দর পৃথিবীতে হয়তো আমি আর দুদিন পরে থাকতে পারবো না। তো তার দিকে তাকিয়ে মনে হচ্ছিল যে সে এমন একটা মনোভাব নিয়ে তাকিয়ে আছে। তো সেখান থেকে আমি, আমার সময় লস হয়ে যাচ্ছিল বলে আমি আমার সেকশনে চলে গেলাম, সেখানে কাজ করলাম। পরে আমার দুপুর 2টার ডিউটি শেষ হলো, আমার ড্রেস চেঞ্জ করে সে ওয়ার্ডের পাশে গেলাম, দেখি মেয়েটা ওয়ার্ডে শোয়া তার বেডে। সো সেদিন আমি বাসায় চলে গেলাম, বাসায় দিয়ে স্বাভাবিকভাবে যে কাজগুলো করি, গোসল করা, খাওয়া দাওয়া বা ঘুমানো, তো সেমভাবে এরকম করে পরের দিনে, সেদিন আমার ছিল হচ্ছে মর্নিং ডিউটির শেষ দিন, পরের দিন থেকে নাইট, পরের দিন আমার সারাদিন কোনো ডিউটি নাই, রাত্রিবেলা 8টা থেকে ডিউটি। আমি 7টার মধ্যে হসপিটালে চলে আসলাম মেয়েটাকে দেখার জন্য, আমার মনের মধ্যে শুধু মেয়েটাকে দেখাটাই ছিল। তো আমি যখন হসপিটালে আসি, তার ওয়ার্ডের সর্বপ্রথম পাশে যাই, যে দেখি যে মেয়েটা মানে আমাদের হসপিটালে ওই ওয়ার্ডের পাশে অ্যাটেন্ডেন্ট যারা বসে, রোগী অ্যাটেন্ডেন্ট, সেখানে বসে আছে, তার বাবা মা বা আদার্স আত্মীয় স্বজন তাদের সাথে আছে। তো আমি কিছুক্ষণ তার জন্য অপেক্ষা করলাম, যে অত লোকের মাঝে তার কথা বলতে পারে না, একটু যদি চলে যায় তাহলে কথা বলতাম। তো একটু পরে দেখি তার বাবা মা প্লাস বাকি লোকগুলো তারা ওখান থেকে চলে গেল। তো আমি তার কাছে গেলাম, আমি যে বললাম যে কেমন আছেন, সে বললো যে ভালো, আপনি কেমন আছেন, বা এরকম কথা হলো। তো আমি জিজ্ঞেস, এ ফাঁকে তাকে জিজ্ঞেস করলাম আপনার নাম কি আর আপনি করেন কি।
আচ্ছা,
তখন সে বললো যে আমি এবার গত SSC পরীক্ষা দিয়েছি, আমি তার পয়েন্টটা জানি নাই বা বলা হয়নি, SSC পরীক্ষা দিয়েছে, তার নাম হচ্ছে নীলিমা, তার নামটা বললাম। তো তারপরে আমি তাকে জিজ্ঞেস করলাম যে আপনার সাথে যারা ছিল তারা কি, বললো যে আমার বাবা মা প্লাস আমার কালকে অপারেশন, আমার 6 ব্যাগ ব্লাড লাগে, সো ওনারা ব্লাড দিতে আসছে, ব্লাড ব্যাঙ্কে গেছে। তো সেই ফাঁকে আমি তার সাথে একটু কথা বলছিলাম, আমার ডিউটি 8টা থেকে অনেক সময় আছে, তার ফাঁকে পার্সোনাল কিছু কথা বলি, যেটা ওনার সম্পর্কে আমি জানি বা ওনার ফ্যামিলি সম্পর্কে জানি, উনি আমার ফ্যামিলি সম্পর্কে জানে। একটু পর আমার ডিউটির সময় যায়, সেখান থেকে চলে যাই, সেদিন ডিউটি করলাম সারা রাত, পরের দিনে সকালবেলা তার অপারেশন, আমার ডিউটি শেষ করে তার ওয়ার্ডের পাশে চলে গেলাম আমার ড্রেস পরে। তো আমি সেখানে গিয়ে দেখি তার বাবা মা সবাই বসে আছে। আমি, ও সরি, এফাকে একটা কথা বলা হয়নি, আমি যখন তার সাথে কথা বলছিলাম, তার বাবা মা ব্লাড ব্যাংক থেকে ফিরে এসে আমাকে জিজ্ঞেস করেছিল যে তার মেয়েকে জিজ্ঞেস করলো যে ছেলেটা কে।
আচ্ছা, মানে আপনার পরিচয় জানতে চায়।
হ্যাঁ, পরিচয় জানতে চাইছে যে মেয়ের সাথে কথা বলে। তা আমি তখন বলেছিলাম যে আঙ্কেল আমি হসপিটালের স্টাফ, তো আপনার মেয়ের সাথে কথা বলছিলাম যে এই বয়সে এমন রোগ দেয়া, রোগ বা অপারেশন করতে হবে। তখন তার বাবা মা আফসোস করে বললো যে হয় বাবা, আল্লাহ এমন রোগ দিছে, তো দোয়া করো তার জন্য ভালো হয়। তো পরের দিন আমি সেখানে যাওয়াতে তার বাবা মা দেখি আমাকে চিনলো, বা আমি তাকে সালাম দিয়ে কথা বললাম। তো আমি বললাম যে আঙ্কেল নীলিমাকে অপারেশন থিয়েটারে নেয় নাই। বললো যে না বাবা, 8টা থেকে অপারেশন, তো তাকে অপারেশন থিয়েটারে নেওয়ার আগে কিছু প্রসিডিওর আছে, মেডিসিন দিতে হয় বা আদার্স কাজ থাকে, সেই কাজগুলো করতেছি, কিছুক্ষণ পরে নেবে। তো আমি তার বাবা মার সাথে কিছুক্ষণ কথা বলার পরে দেখি একটু পরে অপারেশন থিয়েটারে বের হবে। রাসেল ভাই এখানে একটা কথা বলে রাখো ভালো, যে অপারেশন থিয়েটারে নেওয়ার আগে ওয়ার্ড থেকে বের করার পর থেকে আমি তার পাশে ছিলাম, যতক্ষণ অপারেশন থিয়েটারে নিচ্ছিল ততক্ষণ আমি লক্ষ্য করে দেখেছি তার বাবা মা আত্মীয় স্বজন সবাই ছিল, কিন্তু মেয়েটা আমার দিকে তাকিয়েছিল এক দৃষ্টিতে।
আচ্ছা,
তার সাথে আমার শুধুমাত্র একদিনের কথা, রক্তের পরিচয় কেউ না, কিন্তু আমি তার দিকে সে আমি লক্ষ্য করেছিলাম সে আমার দিকে তাকিয়ে আছে। তো আমি যখন অপারেশন থিয়েটারের কাছে গেল, আমি স্টাফ সবাই আমাকে চিনি, তো আমি মনে করলাম যে আমার দিকে মেয়েটা তাকিয়েছে, তার বাবা মা তো অপারেশন থিয়েটারে নেওয়ার আগে দোয়া করে দিতে পারে বা কথা বলতে পারে, তো আমি একটু সাইডে গেলাম, চলে আসলাম, তো বাবা মা দোয়া করে দিল, তারপরে অপারেশন থিয়েটারে নিয়ে গেল। আমি তখন ওখান থেকে চলে আসলাম, বাসায় গেলাম, সেদিনও পরের দিন সারাদিন কাটলো। তো তার অপারেশন সকাল 8টা থেকে প্রায় ডেফিনেটলি শেষ হওয়ার কথা দুপুর 1-2টার মধ্যে। তো আমি সেদিন 7টার মধ্যে আবার হসপিটালে আসলাম, আসার পরে দেখি তার বাবা আমার মন খারাপ লবিতে বসে আছে, যেখানে অ্যাটেন্ডেন্টরা বসে থাকে। তো আমি জিজ্ঞেস করলাম যে আঙ্কেল নীলিমার অপারেশনে কি খবর, কয় বাবা ভালো না, ডাক্তার বলছি যে একটু ক্রিটিক্যাল অবস্থা, লাইফ সাপোর্ট আছে। তো আমি তাকে বললাম যে আঙ্কেল আমি তো হসপিটাল চাকরি করি, আমি জানি যে পেশেন্টদের ওপেন হার্ট সার্জারি হওয়ার পরে সবাইকে লাইফ সাপোর্টে রাখা হয়, তো হয়তো নীলিমাকে অপারেশন থিয়েটার অপারেশন করার পরে লাইফ সাপোর্টে দিছে, সেটা কোনো ব্যাপার না, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন এখান থেকে সুস্থ করে ফিরে নিয়ে যেতে দেয়। তো বাবা তখন উনি বলে যে বাবা এটা সবার ক্ষেত্রে হয়, কিন্তু ডক্টর বলেছে যে একটু ক্রিটিক্যাল অপারেশন, একটু সমস্যা হয়েছে বা পেশেন্ট একটু ক্রিটিক্যাল আছে। তো আমি আমার মতো চলে গেলাম মন খারাপ করে, ডিউটি করলাম, একটু পর পর তার বাবার সাথে এসে কথা বললাম। ঠিক যখন রাত 11টা বাজে, তখন আমার সেকশনটা ছিল এক ফ্লোর উপরে, সেখান থেকে কেউ যদি কাঁদে নিচের নিচ ফ্লোরে শোনা যায়। তো রাত 11টার দিকে আমি বুঝি যে একজন মানুষ কান্না করে, একজন না বেশ কয়েকজন মানুষ কান্নার শব্দ। আমি দৌড়ে আসলাম নিচে, এসে দেখি যে নীলিমার বাবা মা সবাই কান্না করে। তো আমি তাদেরকে জিজ্ঞেস করলাম আঙ্কেল কি খবর, আমি যেতেই তার বাবা আমাকে জড়ায় ধরলো, ধরে বললো যে বাবা ডাক্তার আবার বলেছে যে আশঙ্কা খুব খারাপ, আর শুধু আল্লাহর কাছে দোয়া করতে বলছে, তাদের হাতে কোনো কিছু নেই এখন। তো তখন আরো বেশি মন খারাপ হলো, আমি কাজে তেমন মনোযোগ দিতে পারলাম না। তারপরে ও আমার যেহেতু জব করি সেক্ষেত্রে আমার কাজ করতে হয়, আমি চলে গেলাম আমার সেকশনে, একটু পর পর আসছিলাম কথা বলছিলাম। তো এরকম করতে করতে রাসেল ভাই রাত প্রায় 3টা বাজে, আমার আমি তখন ঘুমাইনি জেগে আছি, হঠাৎ করে অনেক জোরে কান্নার আওয়াজ, অনেকগুলো মানুষ কান্না করে। আমি নিচে দৌড়ে আসলাম, এসে দেখি নীলিমার বাবা মা সবাই অনেক জোরে জোরে কান্না করে। আমি যে যেতেই তার বাবা আবার আমাকে জোরে ধরে বললো যে বাবা নীলিমার নেই। তখন আমিও তাদের সাথে জানি না, আমার অটোমেটিক্যালি চোখে পানি আসলো, আমি কিছুক্ষণ এমনিতে নীরবতার মধ্যেই কাঁদলাম। তারপরে আমি আইসিইউর সামনে গেলাম, ও আইসিইউ ওয়ার্ডে ছিল। তো যাওয়ার পর সিস্টারকে জিজ্ঞেস করলাম যে কি খবর, বলে যে না পেশেন্ট নেই, মারা গেছে। তো রাসেল ভাই সে মারা গেল, প্রতিনিয়ত পেশেন্টের মারা যায়, এগুলো দেখে অভ্যস্ত, কোনো সমস্যা হয় না। আর তার বাবা আমার কাছে কতক্ষণ সান্ত্বনা দিব, কারণ আমি তাদের কেউ না, রক্তের সম্পর্কে কেউ না। তো তারা দিয়ে দেখি যে আত্মীয় স্বজন যারা আছে কান্না করতেছে। আমি পরে আমার ওখানে চলে গেলাম, মন খারাপ করে কোনো কাজে মন দিতে পারলাম না সারাদিন, সেদিন ডিউটিটা ওভাবেই কাটলো। তো আমি আবার এসে তার বাবাকে জিজ্ঞেস করলাম যে আঙ্কেল নীলিমাকে নিয়ে যাবেন কখন, বললো যে বাবা ভোরবেলা নিয়ে যাবে। তো ভোরের আসা আমিও থাকলাম, ওদের কাছেই ছিলাম, একটু পর আসতাম, বললো যে একটু পরে নিয়ে যাবে। তখন 5:30 বাজে, অ্যাম্বুলেন্স আসলো, পেশেন্টকে ট্রলি করে নিয়ে যাচ্ছিল, নিয়ে যাওয়ার পরে ইমার্জেন্সিতে নিয়ে যায়, তখন মানে মেন গেটের বাইরে, আমিও তার সাথে গেলাম। যখন লাস্টটা বক্স থেকে বের করে অ্যাম্বুলেন্সে তুলে দিচ্ছিল বা স্ট্রেচারে তুলে দিতে যাবে, তখন আমি আসলে এখানে বলে রাখি যে আমি ওদের কাছে, ওদের আত্মীয়রা যেভাবে চলাফেরা করছে আমিও ঠিক সেভাবে ছিলাম। লাস্টটা যখন তুলে দেয় তখন আমি নীলিমার তার ঘাড়ের নিচে একহাত প্লাস পিঠের নিচে একহাত, আর তখন আমার অঝরে চোখের পানি আসছিল, আমি কাঁদছিলাম, আমি জানি না কোন মায়ায় বা কেন। আমি অনেক পেশেন্ট দেখেছি, অনেক লাশ আমার হাতে নিয়েছি, কিন্তু এরকম কখনো হয়নি। আমি সেদিন কাঁদছিলাম, পরে তাকে কোলে করে তুলে যখন অ্যাম্বুলেন্সে দিলাম, সেদিন তারা নিয়ে চলে গেল যেটা মতো তাদের গ্রামে। আমি সেদিন রাতটা কষ্টেই কাটলো, পরের দিনে বাড়িতে বাসায় গেলাম, যখন ভালোভাবে কাটলো না, প্রতিদিন প্রায় 8-9 ঘন্টা ঘুমাই, কিন্তু আমার সেদিন মাত্র 2 ঘন্টা ঘুম হয়েছে, দুপুর 2টা থেকে বিকেল 4টা। 4টার পর ঘুম ভাঙার পরে মন খারাপ, একটা মানুষের নিয়ারেস্ট কেউ মারা গেলে যেমন মন খারাপ হয় ঠিক তেমন, শুধু তার কথাই ভাবছিলাম বা এরকম। তো পরে 7টার দিকে আবার হসপিটালে গেলাম, যে ডিউটি করলাম, সেদিন একটু কাজের প্রেশার ছিল, সারা প্রায় রাত 2টা পর্যন্ত অনেক কাজ নিয়ে ব্যস্ত ছিলাম, এমনিতেই দিনে ঘুমাই নিয়ে অনেক টায়ার্ড হয়ে পড়লাম। তো আমার কলিগকে আমি বললাম যে ভাই আমি তো খুব টায়ার্ড, সারাদিন ঘুমাইতে পারি না, আমি একটু ঘুমাবো। তো আমি সে বললো যে আচ্ছা ঠিক আছে তুই ঘুমা, আমি একটু পরে ঘুমাবো, কাজ শেষের দিকে পাই। তো আমি ঘুমিয়ে পড়লাম রাসেল ভাই, রাত যখন 4টা বাজে আমার মানে 4টা পরে আপবে, পরে ঘড়ির টাইম দেখেছিলাম। তো আমি সে সময় আমি স্বপ্নে দেখি যে নীলিমা আমাকে ডাকে, ও সরি রাসেল ভাই এটা পরের দিনে ঘটনা। তো আমি নীলিমা আমাকে স্বপ্নের মধ্যে ডাকে যে ওমর তুমি একটু আসবা, তোমার সাথে আমার কথা আছে। তো আসাদ ভাই এই কথা বলাতে আমার ঘুম ভেঙে যায়। আর স্বপ্নের মধ্যে আমার এই জিনিসটা মনে আছে, সে যেখানে আমরা বসে কথা বলেছিলাম সেখানে বসে আমাকে ডেকেছে। তখন আমি সাথে সাথে আমার সেকশনের দরজা খুলে আমি দৌড়ে সেখানে যাই এবং গিয়ে দেখি যে ওইখানে নীলিমা আমাদের হসপিটালে যে অপারেশনের সময় ড্রেস পরে নেওয়া হয় সেই ড্রেসটা পরে বসে আছে। তো আমি তার কাছে গিয়ে বলি যে এটা কিভাবে সম্ভব, তুমি এখানে কি করো আর এভাবে কি তুমি আসলে কিভাবে? বলে যে তোমার সাথে কথা আছে তার জন্য আমি এসেছি। তা আমি বলি যে কি কথা বা তুমি কিভাবে আসলে, এটা সম্ভব হয় কিভাবে? তো বলে দেখো যে আমার সাথে যেদিন তোমার প্রথম দেখা হয় আমি তোমার দিকে তাকিয়েছিলাম, তুমি আমার দিকে তাকিয়েছিলে। আমি একটা মেয়ে, আমি জানি যে তোমার আমাকে পছন্দ হয়েছে বা তোমার আমাকে ভালো লেগেছে তার জন্য তাকিয়েছি। কিন্তু এর মাঝে তুমি যখন একবার হাসি একবার হেসেছিলে তখন তোমার হাসিটা আমার ভালো লেগেছে, অনেক সুন্দর তোমার হাসি। আর আমি এই দুনিয়াতে থাকতে চেয়েছিলাম কিন্তু আমাকে হয়তো আমার হায়াত নাই বা এই কারণবশত আমি এখান থেকে দুনিয়া থেকে চলে গেলাম, আমাকে ক্ষমা করে দিও। আর একটা কথা বলি, আমার যখন দাফন করার জন্য আমাকে শেষ গোসল করা হচ্ছিল আমাকে অঝোর পানি দিয়ে গোসল করেছে এবং সেগুলো পানি আমার শরীর থেকে মুছে দিছে। কিন্তু একটা যে তুমি যখন আমাকে অ্যাম্বুলেন্সে তুলে দিচ্ছিলে তখন তোমার চোখ থেকে 3 ফোঁটা পানি আমার ফেঁসে পড়েছিল আমার মুখের এদিকে চলে বা চোখের এদিকে। তো সে যতই পানি মুছুক তোমার 3 ফোঁটা চোখের পানি সে মুছতে পারেনি। আর তুমি আমাকে ক্ষমা করে দিও। তখন আমি কাঁদছিলাম, হয়তো আমার কোনো কারণে চোখ বন্ধ হয়, তাকিয়ে দেখি সে নাই। তখন আমি অনেক ভেঙে পড়ি, সেখানে একটু জোরে কান্না করি। তখন পাশে ওয়ার্ড থেকে সিস্টার এসে বলে যে ভাই কি হয়েছে। আমি তার কারোর সাথে কোনোদিন শেয়ার করিনি, আজকে প্রথম শেয়ার করলাম। সিস্টারকে বলিনি, বললাম যে আমার একটু মন খারাপ, পারিবারিক সমস্যা, তো তাই আসছিলাম ভাই, ওদিকে ডক্টর আছে। তো বললো যে আচ্ছা ঠিক আছে যে আমার দিকে যাবো। তখন রাস্তা ভাই আমি আমার সেকশনে চলে আসি। লিসেনারদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে ঘটনা আপনাদের কাছে ভয়ের কিনা তা আমি জানি না, তবে আপনাদের কাছে একটা অনুরোধ যে আজকে যারা লাইভে শুনছেন নীলিমার জন্য দোয়া করবেন। আর আজ থেকে হয়তো 20-30 বছর পরে যারা লাইভে শুনবে তারা হয়তো এই মাধ্যমের মাধ্যমে তার জন্য দোয়া করবে। আর আল্লাহ তাকে যেন ভালো রাখে বা তাদের দোয়া যেন ভালো থাকে, এই জন্য আপনাদের মাঝে ঘটনা শেয়ার করলাম। কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।
আপনি নিজের চোখে দেখেছিলেন তাই না? নিজের চোখে দেখেছিলেন। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে শিমুল রেজওয়ান আছেন আমাদের সঙ্গে, আমাদের সঙ্গে আছেন তানভীর আহমেদ রাজশাহী থেকে, এমডি সালেকিন মোস্তাক আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি সাইমুল ইসলাম উৎস, আমাদের সঙ্গে আছেন মুস্তাফিজুর রানা, দেওয়ান সাকিব আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি কাউসার নাইম, এছাড়া আমাদের সঙ্গে আছেন আল মুজাহিদ, আছেন নাবিল হাসান আমাদের সঙ্গে, আর জেহসান আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি ইমন খান হৃদয়, এছাড়াও আমাদের সাথে আছেন শিমুল, আমাদের সাথে আছেন আজ আজ আসলাম, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি মোহাম্মদ আব্দুল খালিক, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও জাকারিয়া শাওন আছেন, ইয়াসিন সহ আরো অনেকে। একটা ছোট্ট বিরতিতে যাবো এবং ছোট্ট বিরতির পরে আবারও ফিরে আসবো ডক্টর আলিফকে নিয়ে। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন, স্টে টিউনড রেডিও ফুর্তি এফএম অ্যান্ড ডু ফুর্তি।
ভূত এফএম, দ্য নাইট কামস অ্যালাইভ with Gramophone.
Welcome back. The night comes alive with Gramophone. You are listening to Radio Food Theater FM. আমি রাসেলাচির সাথে কইতে সময় রাত 12:52 জমে উঠেছে ভূত এফএম। একটার পর একটা দারুণ দারুণ ঘটনা শুনছি। এখন ফিরে যাব আবারও ডক্টর আরিফের কাছে। তার আগে জানিয়ে দিই আমাদেরকে যদি ইমেইল করে ঘটনা পাঠাতে চান আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofoodtheater.fm which is bhutfm@radiofoodtheater.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে আছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনাটি। আর আমাদের সাথে আপনি যদি আমাদের ফেসবুকে আসতে চান তাহলে www.facebook.com/radiofoodtheater and www.facebook.com/phutfm.rasel এই দুটো অ্যাড্রেসে এসে আপনি আমাদের সাথে কথা বলতে পারেন বা জানাতে পারেন আপনার অনুভূতির কথা, এবং লাইক দিতে পারেন আমাদের কমেন্টে, কমেন্ট আমাদের আমাদের পোস্টে লাইক দিতে পারেন, কমেন্ট করতে পারেন, শেয়ার করতে পারেন। চলে যাচ্ছি ডক্টর আলিফের কাছে। থ্যাংক ইউ রাসেল ভাই। আসলে
লিসনারদের জন্য তো আসা আট বছর ধরে, তো যখনই ঘটনা পাই তখনই নিয়ে আসি। তো একটু আগে ফেসবুক একটু স্ক্রোলিং করতে করতে দেখলাম যে একজন লিখছে যে আজিব ভাইয়ের কাছ থেকে হসপিটালের ঘটনা শুনতে চাই।
আচ্ছা,
এই জন্য ভাই আপনাকে একটু আগে জিজ্ঞেস করতেছিলাম যে হসপিটালে ভাই যখন আমরা আমি যখন ওটি করি বা যখন ওটি থাকে তখন বহু জিনিস দেখা যায়, যেমন পাশের একসাথে দু তিনটা ওটি, একটা তো ওটি করছি কাজ করছি হঠাৎ করে বাচ্চার কান্নার সাউন্ড, নতুন বাচ্চা জন্ম নিয়েছে, অথবা একটা মেয়ে একটা ছেলে সুইসাইড করে আসছে বাঁচানো গেল না, কিছুক্ষণ পর হার মানে ওটি যখন শেষ হলো, এই কিছুদিন আগের ঘটনা, ভোরবেলা ওটি শেষ হলো, ওটি শেষ করে বের হতেই দেখি যে স্ট্রেচারের উপরে একটা লাশ পড়ে আছে, হাত ধুলাম। আসলে রাসেল ভাই যখন এসব ঘটে না ওই মুহূর্তগুলো হন্টেড হয়ে যায়, হন্টেড কিছু ফিল করা দেখার লাগে না আসলে, সত্যি আমি 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 এটা মনে করি যে হন্টেড কিছু ফিল করতে হয় না, দেখতে হয় না, মুহূর্তগুলোই খুব ভয় হয়ে যায়। হাত হঠাৎ করে বুকের মধ্যে চিৎ করে ওঠে, ফজরের নামাজ পড়ব, নামাজ পড়তে পড়তে পশ্চিম দিকে দাঁড়ালাম, ঠিক ডান পাশে স্ট্রেচারের মধ্যে লাশ, একা দাঁড়িয়ে যাবো, সুন্নত পড়বো, বাকিরা কেউ এখন আসে নাই, পাশেই লাশটা, জিনিসটা চিন্তা করতে ডিফারেন্ট লাগে ওটির ভিতরে ভাই, হয়তো তখন লাশটা বের করে নাই বা কিছু একটা। আমরা প্রায় সময় এরকম জিনিসপত্র হসপিটালে দেখি, অপারেশন করার সময় এত কিছু খেয়াল থাকে না। তো দ্বিতীয় ঘটনাতে যাই, ফলে গল্প বলে শেষ করা যাবে না,
এবং ওটির এরকম অনেক ঘটনা নিশ্চয়ই আছে জানা
রাস্তা ভাই আছে, কিন্তু দেখেন আমি চাই বলতে মাঝে মধ্যে, কিন্তু নিজেই তো অনেক কিছু দেখি। আমার হাঁস চোখের সামনে দেখলাম যে মিটারের মধ্যে টু শব্দ হচ্ছে, একদম সমান্তরাল লাইন, মানে সে আর নাই, খালি এখন জাস্ট অ্যানাউন্স করার পালা যিনি মারা গেছেন। আসলে সবকিছুই তো এইসব রিলেটেডই, ভয় রিলেটেড,
একদম একদম তাই।
তো আসলে দ্বিতীয় ঘটনাটা রাসেল ভাই বলবার জন্য, তার নাম হচ্ছে নাজিমুদ্দিন সাহেব, উনি 1981 সালের ঘটনা আমার সাথে শেয়ার করেছেন। রাসেল ভাই রিসেন্ট ঘটনাগুলো আমি পাচ্ছি না, এটা আমার কাছে মনে হয় যে শেয়ার করা। আসলে আমি আপনাকে বলেছি রাসেল ভাই খুব ছোট ঘটনা, উনি আমার রোগী আর কি। তো দীর্ঘদিন যাবত সামনের দুটা দাঁত আপনার ডেন্সার পরে থাকার কারণে পরবর্তী সময় চেম্বার থেকে চিকিৎসা করিয়ে নেন, এটা এই রিলেটেডই। তো তার নেত্রকোনা তাদের বাড়ি, তো তার বাবা জায়গা রেখে শিফট হয়ে যান সাভারে হেমায়তপুরে, সেখানে একটা বাড়ি তারা কেনেন, জায়গা কেনেন। তো জায়গাটা আগের থেকেই এই দোতলা বাড়ি করা ছিল, তো দোতলা বাড়ি করার সাথে সাথে গাছগাছালি আশেপাশে ছিল আর কি, তো তারা নিজেদের মতো গুছিয়ে নেন। তো গোছানোর পর থেকেই ঘটনাগুলো এরকম যে সাথে সাথে সবকিছু আবির্ভাব হয় না, আস্তে আস্তে তারা ফিল করতে থাকে। এবং বাসার ফ্যামিলি মেম্বার, তারা তার ভাই তার বোন, তারা তিন ভাই এক বোন, এবং উপরে একটা টিন শেড করা আছে রুম, যেখানে উনি নিজে থাকতেন আর কি, মাঝে মধ্যে নিচেও থাকতেন উপরেও থাকতেন, ওরকম মিক্স করে। আর ওনার গ্রাম থেকে আত্মীয় স্বজন আসতে বাসার মধ্যে থাকতো, বেশ বড় জায়গা, সামনে একটা দোলনা আছে, সুন্দর করে গোছানো আর কি, গাছতলা পেয়ারা গাছ, টেয়ারা গাছ, আম গাছ, তারপরে কাঁঠাল গাছ লাগানো।
আচ্ছা,
তো ওনার বাসায় ছাদের মধ্যে গাছগুলো সব নুয়ে নুয়ে পড়ে, তো ছাদটাও ভালো লাগে আর কি। এরকম ঘটনা ওনার সাথে ঘটবে এটা উনি চিন্তা করেন, বাসা তো কিনে আসছে, খুশি সবাই। যেদিন আসে তার ঠিক দেড় দুই মাস পর, তারা ওই বিকালবেলা সন্ধ্যা, মানে ইলেকট্রিসিটি ছিল না, হারিকেনের আলোয় পড়ছিল ঘরের ভেতরে, তার ওই ঘরের ভেতরে তার দুই ভাই থাকতো একসাথে, এক ভাই মানে ওই মুহূর্তে রুমে ছিল না, সে পড়ছিল। তো তার বাবা তাদের সবাইকে ওই সাভারের ওই জায়গায় লোকাল একটা স্কুল ভর্তি করিয়ে দেয়।
আচ্ছা,
তো তার বাবা ওইখানেই আশেপাশে কাজ করতো, তো লোকাল স্কুলে পড়তে পড়ছে, পরের দিন পরীক্ষা থাকবার কারণে হঠাৎ করে মানে তার মনে হয় যে তার টেবিলটা এরকম পেছনে খাট, তো পেছনে যদি কেউ এসে বসে সে বুঝবে না, মানে বুঝবে কেউ এসে বসছে দেখা যাবে না।
আচ্ছা,
তার টেবিলটা হচ্ছে জানালা বড়, তো সে পড়ছে, হঠাৎ করে মনে হলো কেউ তার রুমে এসে মানে খাটের মধ্যে এসে বসলো, সে পেছনে তাকাবে, সে মনে প্রথমে মনে করছিল তার মা, কিন্তু ওই মুহূর্তে চিন্তা করলো মা একটু আগে বাইরে গেছে, পাশে ওই ওখানে আশেপাশে তেমন বাড়ি ঘর নাই, তিন মিনিটের ওয়াকিং ডিস্টেন্স একটা বাড়ি, তো পাশের বাড়িতে গেছে। তো উনি মা আসলে, মা আসার পরে, মা তুমি কি আমার রুমে একটু আগে ঢুকছিলে বা কিছু একটা, বলে না তো তাহলে কে, বলে যে আমি তো ওনার দুই ভাইকে নিয়ে বের হয়েছিল আর কি, ওই ঘরের মধ্যে ছেলে উনি ছিল, ওনার দাদি ছিল, দাদি ছিল কর্নার রুমে, দাদি তত হাঁটতে পারতো না, প্রপারলি হাঁটতে পারতো না, তো এরকম ভাবে সুস্থ মানুষ, উনি বুঝছিল ওই হারিকেনের আলোতে যে ছায়াটা বোঝা যাচ্ছিল যে কেউ এসে তার খাটের মধ্যে এসে বসলো।
আচ্ছা,
এটা তার প্রথম ফিলিং, প্রথম ফিল করে সে, যে এইটা তো প্রথমে বুঝতে পারেনি, অথবা এতটা ক্লিয়ারলি বুঝতে পারেনি যতটা পরবর্তী সময় বুঝতে পারে। তারা এরকম টেবিলে বসে খাচ্ছে, তো খেতে খেতে হঠাৎ করে মনে হলো যে তাদের এক রুম থেকে আরেকরকম একটা অবয়ব বা একটা মানুষ হেঁটে গেল, তো ওই মুহূর্তে ওই জায়গায় হেঁটে যাওয়ার মতো মানুষজন প্রস্তুত মানে উপস্থিত ছিল না যেখানে হেঁটে চলে যাবে, কারণ তারা সবাই যেন একসাথে বসে ধরে থাকছে, তা দাদি তো হেঁটে যাবে না, তাদের হাঁটতে পারতো না।
রাইট,
একদিন ছাদের মতো যায়, মানে এটা মানে কন্টিনিউয়াসলি 8-10 দিন পর পর মানে এই আতঙ্কের মধ্যে থাকতো যে কোনো না কিছু ঘটনা হঠাৎ করে সামনে এসে পড়বে। তো ছাদে হাঁটছে রাত্রে 7-8টার দিকে, তো বাতাস বইছিল, তো ইলেকট্রিসিটি তো আমি আগে বললাম ইলেকট্রিসিটি নাই, তো বাতাস পেলেই বাতাসটু বইলেই ছাদে চলে যেত সবসময় রাতের বেলা বাতাস বাতাসের জন্য। তো সেদিন বাতাস বইছে, মানে ছাদে যায় ছাদের থেকে দেখলো যে নিচে যে দোলনাটা, এই দোলনাটা দুলছে এবং দোলনাটার মধ্যে একটা মেয়ে মানুষ বসে আছে।
আচ্ছা,
একটা মেয়ে বসে আছে, তো তার বোন, তার বোনের বয়স হচ্ছে 3 ভাই 1 বোন, তো বোনের বয়স হচ্ছে মাত্র 4 বছর।
আচ্ছা,
আর তার মা নিশ্চয়ই দোলনাতে করে এলিয়ে বসবে না,
অস্বাভাবিক
অস্বাভাবিক বসে দোলনায় দোল খাচ্ছে। উনি ভয়ে নিচে নেমে যায়, নিচে নেমে তার বাবাকে নিয়ে বাইরে যেতে দেখে দোলনাতে কেউ নাই। খুব সিম্পল, আসলে খুবই সিম্পল ঘটনা, ওনার সাথে এইসব ঘটে যাচ্ছিল বাসার মধ্যে। তার বাবাও মাঝে মধ্যে ফিল করতো ছাদের মধ্যে কেউ হাঁটছে, ছাদে উঠার আগে মনে হলো না ছাদের মধ্যে কেউ আছে, জিজ্ঞেস করতো এই ছাদে কেউ আছে নাকি, উঠার পর দেখতো নাই, কিন্তু মনে হচ্ছিল কেউ আছে ছাদে। তো এটা প্রায় সময়ই তার মনে হতো যে মতো তার বাবা হয়তো মনে হচ্ছে যে গাছের থেকে বিড়াল টিড়াল এসে হাঁটছিল, হয়তো মনে হচ্ছে যে আমি সেই হাঁটার শব্দই পেলাম, বা কিন্তু বিড়ালের হাঁটা তো অনেক সব সাউন্ডলেস, বিড়াল তো শব্দ করে হাঁটে না। কিন্তু এই জিনিসগুলো বারবার বুঝ দিতেছিল যে আসলে ঘটনাগুলো কি কোনো আমাদের সাথে ঘটছে না, আসলে আমাদের ভুল ধারণা, বা আমরাই মিস্টেকেনলি বলছি যে আমরা কিছু একটা দেখতে পাচ্ছি। তো এই ঘর টু ঘর মুভমেন্ট প্রায়, এটা একদম প্রমিনেন্ট ঘর টু ঘর মুভমেন্ট, যে এক ঘর থেকে এক ঘরে একটা মানুষ হেঁটে যাচ্ছে, আর ঘর থেকে আরেক মানুষ হেঁটে যাচ্ছে, এটা প্রায় মুখে সবাই ফিল করত। রাতের বেলা তো ঘুম থাকতো অতটা বুঝতো না, আমি যে মানে ঘটনাগুলো বলি রাসেল ভাই মাঝে মধ্যে যে রাতের বেলা ঘুম ভেঙে যাচ্ছে, তাদের কেউই রাতের বেলা ঘুমের মধ্যে এরকম কিছু পেত না, কিন্তু যখনই সন্ধ্যা হতো বা দুপুরবেলা গড়িয়ে যেত তখনই মনে হতো যে এক ঘুম থেকে আরেক ঘুমে কেউ না কেউ হেঁটে যাচ্ছে। এটা হচ্ছে সর্বশেষ ঘটনা, তার কাজিনরা নেত্রকোনা থেকে আসে, যেটার কারণে তিনি আমার কাছে আসেন। খুবই সিম্পল, তো কাজিনরা যখন নেত্রকোনা থেকে আসে, তো 2-3টা কাজিন ছাদের মধ্যে রাত্রেবেলা একসাথে আড্ডা তখন তো ক্লাস টেনের পরে মানে রাসেল ভাই 16-17 বছর, ওরা একসাথে ছাদে গল্প টল্প করে, কাজিনরা আগে নিচে নামে, সে ছাদের দরজাটা লাগিয়ে নিচে নামে। এরকম ঘটনা হওয়ার পর থেকে সে আর উপরে থাকে থাকতো না আর কি, উপরে ছাদের রুমটা তার পড়ার রুম ছিল, পরবর্তী সময় টেবিল টেবিল নিয়ে সে নিচে নেমে আসে আর কি। তো যখন নিচে নামছে উপরে আর কেউ নাই, অলরেডি লকড, তো সিঁড়ি নামার সময় তার কাজিনরাও তার থেকে অলরেডি 10টা স্টেপ এগিয়ে গেছে।
আচ্ছা,
হঠাৎ করে তার মনে হলো যে পেছন দিক থেকে আমাকে কেউ ধাক্কা দিয়েছে।
আচ্ছা,
প্রচন্ড জোরে ধাক্কা দিয়েছে, এবং ধাক্কাটার কারণে আপনি উনি ওই রেলিং ধরবে অথবা থপাস মানে সাপোর্ট নেওয়ার চেষ্টা করবে মানে স্টেয়ার গুলোতে, এটার কোনো চান্স মানে সে একদম এক লাফে নিচে যায় পড়ে, এবং তারপর সাথে সাথে ওনার সামনে দুটো দাঁত ভেঙে বেরিয়ে পড়ে একদম সকেট থেকে।
আচ্ছা,
দাঁত দুটো তার হাতে, তার মুখ থেকে অঝরে রক্ত চড়ছে, তো সব আসার সবাই খুব ভয় পেয়েছে এবং তার বাবা মা খুব ভয় পায়। এতদিন ধরে এই ঘটনা প্লাস এটা, উনি বললো যে আমি তো জানি না আমাকে কে জানি নক আমাকে কে জানি ধাক্কা দিল, প্রচন্ড জোরে ধাক্কা দিছে। তো উনি তার দাঁতগুলো নিয়ে মানে ওই আশেপাশের ডেন্টাল সার্জন তো রাতের বেলা সন্ধ্যার সময় খুঁজে পায়নি, পরদিন সময় পরবর্তী দিন ঢাকায় আসে, ঢাকায় এসে ডাক্তার দেখায়, তো আমার ডেন্টিস্ট্রি ভাষাটাকে বলি অ্যাভালসেন, দাঁত বেরিয়ে পড়ে সকেট থেকে, তো ওইটা ফিক্স করার অনেক চেষ্টা করে কিন্তু ফিক্স হয় না। মাঝে মধ্যে আমাদের এরকম একটা চিকিৎসা আছে যে দাঁত ভেতরে ঢুকে দেওয়া যায় বেরিয়ে গেলে, কিন্তু এটা একটা সার্টিন টাইমের মধ্যে দাঁতটাকে একটু স্যালাইনে ঢুকিয়ে রাখতে হয়, ততক্ষণ তো এই এত এত আগে মানুষ এগুলো জানতো না। তো পরবর্তী সময় দাঁতগুলো হারিয়ে ফেলতে হয়, তাকে দাঁতগুলো ঠিক ছিল না, তো 5-7 বছর পর সে দাঁতগুলো বাধাই করে নেয়, ডেন্চার পরে নেয়। শুধু রাসেল ভাই যে ক্ষতটা তার এখন পর্যন্ত সে স্বপ্নে পায়, সেটা হচ্ছে তার মুখ থেকে অঝরে রক্ত পড়ে এবং তার হাতের মধ্যে দুটো দাঁত সে প্রায় স্বপ্নে দেখে, প্রায় স্বপ্নে দেখে। অনেকে বলে স্বপ্নে নাকি দাঁত দেখে দাঁত পড়া দেখলে নাকি মানুষ মারা যায় বা এরকম কিছু একটা, অনেকে তার তার মতো আমি জানতাম না, তো তার কাছ থেকে আমি প্রথম শুনলাম যে দাঁত নিজের দাঁত নাকি পড়ে গেলে মনে হয় যে মারা যাওয়া ঘনিষ্ঠ মারা যাওয়া নাকি ঘনিয়ে আসে বা কিছু একটা। বলে ভাই এটা আমি প্রায় লাস্ট 38 ইয়ার্স ধরে প্রায় সময় আমি স্বপ্নে দেখি আমার দাঁতগুলো পড়ে গেছে, হাতের মধ্যে আমার দাঁত এবং অজগরে আমার মুখ থেকে রক্ত চলছে,
এবং তার ফলে কি কেউ মারা গেছে?
হ্যাঁ,
দাদি মারা গেছেন,
দাদি মারা গেছে, 1989 সালে 8-9 বছর পর, তাতে হাত পাত না অনেক 8-9 বছর মতো আছে, 89 সালে তার দাদি মারা গেছে।
ওকে,
এটাই ছিল আসল ঘটনা।
থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আলিফ আপনার ঘটনার জন্য, এবং আশা করছি যে এই ঘটনাটি আপনারা এনজয় করেছেন এবং আপনাদের ভালো লেগেছে। আমরা দেখবো একটু আমাদের ফেসবুকে কি অবস্থা, এবং তারপরে আমরা একটা ইমেইল শোনাবো আপনাদেরকে, চেষ্টা করবো একটা ইমেইল শোনাতে। তো যাই হোক, আমরা চলে যাই আমাদের কমেন্টে এবং দেখি যে কারা কি কমেন্ট করেছেন। তার আগে জানিয়ে দিই আমাদের দুটো পেজ রয়েছে, www.facebook.com/radio.foodthi and www.facebook.com/bhutfm.rasel। এই দুটো অ্যাড্রেসে গিয়ে আপনি চাইলেই আমাদের কমেন্টে লাইক দিতে পারবেন, কমেন্ট করতে পারবেন, শেয়ার করতে পারবেন। আমাদের কমেন্টগুলো পড়তে একটু ঝামেলা হচ্ছে, আমরা যেটা করি তার মাঝখানে আরও একটা ঘটনা পড়ে আসি, এবং এই ঘটনাটি পাঠিয়েছেন আমাদেরকে আমাদের একজন লিসনার, যিনি ইমেইল করে আমাদের ঘটনাটি পাঠিয়েছেন, আমরা তার ঘটনাটি পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করছি এখনো আপনি ভালোর দলে। ব্যক্তিগত কারণে আমি আমার নাম বলছি না, আমি নাটোরে থাকি, তাই ইচ্ছা থাকার পরেও স্টুডিওতে গিয়ে ঘটনা বলতে পারছি না। তারপর তিনি তার ফোন নাম্বার শেয়ার করেছেন। এর আগে আমি একটি ঘটনা পাঠিয়েছিলাম, পড়েননি, এটা আমার দ্বিতীয় ঘটনা, ভালো লাগলে পড়ে শোনাবেন, শোনালে খুশি হব, আর আপনি পড়লে ঘটনায় ভয়ের একটি বিশেষ মাত্রা যোগ হয়। বেশি কিছু না বলে আমি আমার ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি মূলত ব্ল্যাক ম্যাজিক নিয়ে। বলে রাখা ভালো, আমার দাদু একজন নাম করা কবিরাজ, তিনি বাংলাদেশের বিভিন্ন জায়গায় গিয়ে চিকিৎসা করতেন। দাদু সবসময় মানুষের উপকার ছাড়া কখনো ক্ষতি করতেন না, ঠিক এমনি এক ব্ল্যাক ম্যাজিকের শিকার ব্যক্তিকে চিকিৎসা করেন দাদু। তারপরও বারবার লোকটিকে আবার কেউ ব্ল্যাক ম্যাজিক করত এবং দাদু তা বারবার ভেস্তে দিতেন। এর এক পর্যায়ে ব্ল্যাক ম্যাজিককারী লোকটি দাদুর উপরে বিরক্ত হয়ে দাদুকে বুডুডল, জাফরান কালির ছক, গাছের শিকড়, কালির পায়ের সিঁদুর ইত্যাদি বস্তু দিয়ে বান মারে এবং জিন দিয়ে সেগুলো কবরস্থান, শ্মশানঘাট, তার বাড়ির টিউবওয়েলের পাড়ের নালায় চালান করে দেয়। বলে রাখা ভালো, ব্ল্যাক ম্যাজিককারী এতটাই বিরক্ত হয়েছিল যে সে দাদু, তার জামাই, নাতি নাতনি, এমনকি দাদুর সহকারীকেও ব্ল্যাক ম্যাজিক করে নিশ্চিহ্ন করে ফেলতে চেয়েছিল। দাদুর এ সম্পর্কে কোনো কল্পনাও ছিল না, তাকে মেরে ফেলার জন্য এত শক্তিশালী ব্ল্যাক ম্যাজিক করা হবে এ ধারণা তার ছিল না। কাকতালীয় ভাবে যাদের নামে কালো জাদু করা হয়েছে তারা সবাই একসাথে রক্ত বমি করা শুরু করে। দাদু বুঝতে পারেন যে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। দাদু কোনো মতে সবাইকে সাময়িক সুস্থ করে আসন পেতে বুঝতে পারেন যে পুটলিগুলো কোথায় আছে। বাড়ি উঠোনে যেন পড়ে পানি ছিটিয়ে দিলেন, কি যেন পরে পানি ছিটিয়ে দিলেন। কিছুক্ষণ পর দাদু হঠাৎ দৌড় দিয়ে কলের পাড়ের নালায় কাদায় হাত ঢুকিয়ে দিলেন। দাদুর সহকারী দাদুকে সর্বশক্তি দিয়েও ধরে রাখতে হিমশিম খাচ্ছিলেন। এক পর্যায়ে দাদুকে ধরে নিয়ে চেয়ারে বসানো হলো। দাদু তার হাতের এক খাবলা কাদা উঠোনে রেখে আঙুল দিয়ে একটা বৃত্ত এঁকে দিলেন, এবং তারপর দাদুর সহকারী সেই কাদার মাঝখান থেকে খুঁজে একটি ছোট পুটলির মতন কিছু একটা, মানে কিছু একটা বের করে পানিতে ধুয়ে একে একে খোলা শুরু করলেন। পর্যায়ক্রমে পুটলিতে যেভাবে বাঁধা ছিল, প্রথমে কিছু গাছের শেকড়, একটি জাফরান কালির ছক আঁকা কাগজের টুকরোতে জড়িয়ে তার উপর সিঁদুরের প্রলেপ লাগিয়ে একটি বুডুডল এর পেটে পেটে সুচ ফুটিয়ে তা প্লাস্টিক পেপার দ্বারা জড়িয়ে দেওয়া হয়েছিল। এমনি ভাবে সবগুলো পুটলি তোলা হয় এবং প্রতিটি পুটলির একই ধরনের বস্তু পাওয়া যায়। দাদু সেগুলো নষ্ট করে দেন। বর্তমানে দাদু সহ সবাই সুস্থ আছেন, তার প্রমাণস্বরূপ আমি আমার সেলফোন দিয়ে তোলা একটি ভিডিও ক্লিপ পাঠিয়ে দিলাম। আমি তেমন সাজিয়ে লিখতে পারলাম না, ক্ষমার চোখে দেখবেন। আশা করছি লিসনারদের ভালো লাগবে এবং আমার ঘটনাটি, আরও কিছু ব্ল্যাক ম্যাজিক রিলেটেড ঘটনা আছে, সময় পেলে পাঠিয়ে দেব। ভালো থাকবেন, এই ছিল ঘটনা। তো আজকে আমরা ব্ল্যাক ম্যাজিকেরও একটা ঘটনা পেয়ে গেলাম, তাই না? গ্রামের ঘটনা পেলাম, ব্ল্যাক ম্যাজিকের ঘটনা পেলাম, যে ধরনের ঘটনা আমরা শুনতে চাই। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি অনেকেই, এবং তারা সবাই কমেন্ট করছেন আমাদের সঙ্গে, এবং যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে বলবো যে একটু কমেন্ট করার সুযোগ করে দেবেন। অস্থির রাব্বি আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি মেহরাব, আমাদের সঙ্গে এবং মেহরাব আছেন দেবতা, তিনি এবং নাহিদ একসাথে শুনছেন। আমাদের সঙ্গে আছেন সুজাউল ইসলাম, এছাড়া আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আরো অনেকে, ময়না আমাদের সঙ্গে আছেন, এবং আমাদের সঙ্গে আছেন নরিন, এবং তিনি বলছেন যে আর কি আজকের ঘটনাগুলো আউটস্ট্যান্ডিং। এমডি নয়ন বাদশাহ আমাদের সঙ্গে আছেন, শাহরিয়ার আহমেদ আমাদের সঙ্গে আছেন, তৃতীয় স্টোরিটা ভালো লাগলো সেটা তিনি জানিয়েছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আবিদ, কার যে কোন স্টোরি ভালো লাগে আসলে বলা খুব মুশকিল। আবিদ হাসান লিমন আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও রাফসান তামিম, আমাদের সঙ্গে আছেন আরো অনেকেই, যেমন মনির সাগর আমাদের সঙ্গে আছেন ঢাকা নবাবগঞ্জ থেকে, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আবু সুফিয়ান বগুড়া পলিটেকনিক্যাল থেকে তিনি আছেন, আমাদের সঙ্গে আছেন এম, আমাদের সঙ্গে আছেন ইমরান কবির সুবর্ণ, এবং আলিফ ভাইয়ের ঘটনাগুলো সবসময় ভালো হয় সেটা তিনি জানিয়েছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও ইসমাইল হোসেন হোসেন অনিক, আমাদের সঙ্গে আছেন রবিন এম আবির, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি সাইফুর রহমান সোহান, আমাদের সঙ্গে আছেন এছাড়াও ধ্রুব খান আছেন আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি, এছাড়াও মুস্তাক শাহরিয়ার তন্ময় আমাদের সঙ্গে, হাবিবুর রহমান আছেন, আছেন আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি আরো অনেকেই। তো আমাদের দুটো পেজ রয়েছে, www.facebook.com/radiofoodtea and www.facebook.com/bhootfm2000। আমাদের সঙ্গে সামিয়া সালসাবিল আছেন এবং আমাদের সঙ্গে আছেন, তিনি পরীক্ষা দিচ্ছেন তবুও ভূত এফএম মিস করছেন সেটা লিখেছেন। ইয়াসিন সরফরাজ শাফিন আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন আসিফ ইকবাল, আমাদের সঙ্গে আছেন সিয়াম আহমদ, নন্দিতা আফরোজ, লায়লা, এস এম আবিদ ও অর্পণ নিলয় আমাদের সঙ্গে আছেন, মোকাররম হোসেন, এছাড়াও সাদিয়া নওরিন আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এমডি ইখতিয়ার, এছাড়াও সাইমুল ইসলাম আমাদের সঙ্গে আছেন, জিয়া আজাদ আছেন, তারিক রনি আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন তৌফিক রিয়াদ, আমাদের সঙ্গে আছেন আলো, ইয়াসিন শফিন আমাদের সঙ্গে আছেন, ডি এক্স রবিন রাজ আমাদের সঙ্গে আছেন, মির্জিয়া জাহান আমাদের সঙ্গে আছেন, অ্যালেক্স রোহান আছেন, রাকিব হুসাইন আছেন, আমাদের সঙ্গে আছেন পারভেজ ভুঁইয়া, এছাড়াও রাশিদুজ্জামান আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন রাফকাত বিন কবির, আমাদের সঙ্গে আছেন এমডি মতিন, এমডি আরাফাত আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন সাইফুল হাসান রাফি, এছাড়াও এস বি ডালিম আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন তৌকির হুসাইন সহ আরো অনেকে। তো যাই হোক, আমরা আমাদের পরবর্তী অতিথির ঘটনায় যাব এবং আপনার ঘটনাটি ছোট করে আমরা একটু শুনে আসবো। আপনার আরেকটি ঘটনা, আপনার একটা ঘটনা আছে রাইট, সেই ঘটনাটা আমরা একটু শুনে আসবো। বলুন আপনার নাম একটু বলে নিতে পারবেন?
ধন্যবাদ রাসেল ভাই আমাকে আবার সুযোগ দেওয়ার জন্য। আমি ওমর, এসেছি শাহবাগ থেকে। আমি আমার ঘটনা চলে যাচ্ছি। ঘটনাটা 2010 সালে, আমি তখন ক্লাস 8-এ পড়ি, তখন ছিল শীতকাল। রাসেল ভাই এখানে বলা বলা যে শীতকাল পড়লে গ্রাম অঞ্চলে পিঠা তৈরির আমেজ তৈরি হয়, আর প্রত্যেকে বাড়ি বাড়ি পিঠা তৈরি করে আত্মীয় স্বজন দাওয়াত দিয়ে খাওয়ানো, এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়। তো আমাদের বাড়িতে ঠিক তেমন ভাবে দিন ঠিক করা হলো, দিনটা ছিল শুক্রবার। আমাদের বাড়িতে পিঠা তৈরির আমেজ এই দিনটা তৈরি করার পর আমাদের আত্মীয় স্বজন সবাইকে দাওয়াত দেওয়া হলো। তো আমার তিন ফুপু, এক ফুপুর বিয়ে হয়েছে আমাদের বাড়ির কাছে আর দুই ফুপুর বিয়ে হয়েছে অনেক দূরে। তো তারা আমাদের বাড়িতে অনেকদিন পরে আসার জন্য তো তারা ডিসিশন নিল যে আজকের রাতটা তারা আমাদের বাড়িতে থাকবে। তো যেই ভাবা সেই কাজ, তারা রাত্রে আমাদের বাড়িতে থাকলেন। এখানে বলি ভাই, আমাদের বাড়িতে টোটাল 4টা রুম, একটা রুমে আমার বাবা মা, আর একটাতে বড়াব্বু বড়াম্মু, আর একটাতে আমার কাকা, কাকার সাথে আমার বড়াব্বু দুই ছেলে, আর আরেকটাতে আমার বড় বোন প্লাস আমি দাদির সাথে থাকি। তো বড় ফুপু এবং প্লাস তাদের দুই মেয়ে, তাদের সাথে তো আমার থাকা সম্ভব না, তারা ডিসিশন নিল আমার দাদির রুমে থাকবে। তো আমার যে বড় ফুপুর বিয়ে হয়েছিল আমাদের বাড়ির কাছে, তার একটা মেয়ের বিয়ে হয়েছে আমাদের বাসা থেকে একটু দূরে, প্রায় 1 কিলো দূরে। তো আমি ডিসিশন নিলাম তাদের বাড়িতে থাকবো, আর আমি বাবাকে বললাম যে আমি বোনের বাসায় থাকবো। তো তিনি বললেন যে আচ্ছা ঠিক আছে, সন্ধ্যার পর খেয়ে যেন চলে যাই, তাড়াতাড়ি যেন তাদের বাসায় চলে যাই। তো আমি যেই ভাবা সেই কাজ, তাড়াতাড়ি খেয়ে, দিনটা ছিল শুক্রবার, একটু দূরে আমাদের দাদির বাসায় ছিল, সেখানে গিয়ে আলিফ লেলা দেখেছিলাম আমার মনে আছে। আলিফ লেলা শেষ করার পর রাত 8টার দিকে, তখন খুব শীত আর ব্যাডমিন্টন খেলার আয়োজন করা হয়। আর রাসেল ভাই আমি এখানে বলে রাখি যে আমার বাবা আমাকে একটু বেশি শাসন করতো, যার জন্য আমাকে ব্যাডমিন্টন খেলতে দিত না, সন্ধ্যার পরে বাইরেই বেরোতে দিত না। তো সেদিনটা ছিল আমার অনেক খুশির দিন যে ব্যাডমিন্টন খেলবো, তার জন্য রাত 8টা থেকে 11টা নাগাদ ব্যাডমিন্টন খেলেছি। আর আমার 11টার সময় হঠাৎ করে পা মুচকে যায় এবং আমি পায়ে খুব ব্যথা পাই, যার জন্য আমি খেলতে পারি না, সো চেয়ারে বসে থাকি। তারপরে 12টা পর্যন্ত আদার্স যারা ছিল তারা খেললো। খেলা শেষ হলে আমাকে আমার আঙ্কেল বলে যে তুই এই পানি কীভাবে আসে যাবি, তুই আমার সাথে থাক। তো আমি বললাম যে না, আমি এখন হাঁটতে পারবো, ধাপ দিতে পারবো, তো আমি এবার যেতে পারবো, সমস্যা নেই। তখন আমার আঙ্কেল বলে যে আচ্ছা ঠিক আছে, খুব যদি সমস্যা হয়, এই বাসার পাশে যে বুড়ো মাটা আছে, আমাদের ওই বাসায় আমার কাকার বাসার পাশে একজন বুড়ো মহিলা থাকতো, তাকে আমরা সবাই বুড়ো মা বলে ডাকতাম, তো উনি ঝাড়ফু করেন। তো উনি আমাকে বলে দিলেন যে তুমি ওনার কাছে যা, দেখ উনি রাতভর নামাজ পড়ে জেগে আছে, হয়তো যদি ঝাড়ফু দেয় তাহলে আরাম। তো আমি তার রুমে গেলাম, গিয়ে দেখি যে দরজা হালকা খোলা, তার রুমে বাতি জ্বলে দেখা দেয়। তো আমি গিয়ে নক করলাম যে বোনবাদ ঘুমাইছেন, তো বললো যে না ঘুমায়নি, কে? আমি তখন বললাম যে আমি ওমর। তখন বললো যে আচ্ছা ভিতরে। আমি ভিতরে গেলাম, তো বললাম সব ঘটনা, বললো যে ঝাড়ফু সকালে করতে হয় অথবা সন্ধ্যার সময় করতে হয়, তো এখন তো রাত, তারপরে ঝাড়ফু কাজে লাগবে কিনা জানি। আচ্ছা ঠিক আছে আমি দিয়ে দিচ্ছি, আর এক্ষেত্রে মালিশ করার ক্ষেত্রে যদি একটু আরাম হয় হতে পারে। তা আমি তার কাছে ঝাড়া দিলাম, সে তার কাজ করলো, কোনো সমস্যা নেই। কিন্তু আমি যখন চলে আসব তখন রাসেল ভাই সে আমাকে বলে যে তুই এত রাত্রে যে বাসায় যাবি, তোর বাবা তো আজকে বকা দিবে, বেশি শাসন করে তাই, ওনারাও জানে। তো আমি বললাম যে আমি তো বাসায় যাবো না, আমি যাবো হচ্ছে বোনের বাসায় একটু কাছেই ছিল, ওদের বাসায় আজকে থাকবো। তো একটু উনি অদ্ভুতভাবে বললেন যে হাই হাই, তুই বলিস কি যে এত রাত্রে তোর বোনের বাসায় তুই কীভাবে যাবি, এখন বাজে রাত, এত আর তোর বোনের বাসার পাশেই যে একটু পুকুর আছে, তুই জানিস যে রাত্রে ওখানে জিনেরা গোসল করে। আমাকে একটু মানে এভাবে বললো, উনি মুরব্বী মানুষ, বুঝে না যে আমি ভয় করবো বা এমন কিছু। সো আমি তার কথা মনে নিলাম না, বরং আমি তাকে রিপ্লাই দিলাম যে সারা এই সন্ধ্যার পর থেকে খেয়েছি, গা অনেক ঘেমে আছে, জামা কাপড় ঘামা, যদি তাদেরকে পাই তাদের সাথে গোসল করবো, প্লাস আমার জামা কাপড়গুলো ধুয়ে দেওয়া হবে। তো আমি এটা হাসতে হাসতে বলে সেখান থেকে চলে গেলাম। আবার তার বাসা থেকে বের হওয়ার পরে আমার তেমন আর মনের মধ্যে সব কথা নেই। একটু দূরে গেলাম, ওখান থেকে যাওয়ার পরে একটু দূরে আমাদের ওখানে একটা ক্লাব আছে, যে ক্লাবে রাতভর গ্রামের ব্যাচেলর পোলাপানরা আড্ডা দিত, রাতভর জেগে থাকতো। তো আমি সেই রুমে জানালা খোলা আছে, দেখি যে টিভি চলে, কিন্তু মাত্র 4-5 জন পোলাপান আছে, সবাই ঘুমায়। আমি তাদেরকে ডিস্টার্ব করলাম না, সেখান থেকে চলে গেলাম বোনের বাসায়। পুকুরটার একটু কাছে যেতেই আমার তখন মনে মধ্যে সেই কথাটা অটোমেটিক চলে আসলো যে আমার বড় মা তো সেই কথাটা বলেছে, পুকুরে রাত্রে জিনেরা গোসল করে। আসলে আমি কিন্তু এর আগে পুকুরে বোনের বাসে রাত্রে গেছি, এত গভীরে যাইনি, কিন্তু একটু আগেও গেছি বা রাত্রে গেছি, কখনো এরকম মনে হয়নি। তো আমি পুকুরটার কাছে যখন যাই, পুকুরটা চারিদিকে শান বাঁধা ছিল, অনেক সুন্দর ঘাট, ওখানে মানুষজন গোসল করতো। আমি ঘাটের এক কোনায় মেন রাস্তার সাথে যে ঘাটটা, সেই ঘাটে দেখি যে দুজন মহিলা সাদা পোশাক পরা, একজন নিচে কোমর পর্যন্ত পানিতে নেবে, কি যেন দিয়ে জানি না গোসল করে, গায়ে পানি দেয়, আমার দিকে তাকিয়ে আছে। আর ওই শীতের দিনে এত কনকনে রাত্রে একজন মহিলা ওখানে থাকলেও আমার দিকে তাকালে আমি তাকে দেখব কিভাবে, আশ্চর্য কথা। আর একজন মহিলা ওখানে উপরে বসে কাপড় খাচ্ছে, সে আমার দিকে তাকিয়েছে। আমি দেখেই নিজেকে আর স্থির না রাখতে পেরে আমি ওর পিছনের দিকে দৌড় দিলাম, দৌড়ে আবার ক্লাবের কাছে এসে জোরে জোরে দরজায় ধাক্কা। ক্লাবটা ছিল টিনের দরজা, টিন দিয়ে চারিদিক ঘেরা, তো শব্দ হয় অনেক। পরে সবাই ঘুম থেকে উঠে যে কি কি হয়েছে, আমি বললাম যে কি ব্যাপার, কতক্ষণ ধরে ডাকি তোমরা উঠো না, টিভি ছেড়ে ঘুমাচ্ছ, টিভি তো বন্ধ করে ঘুমাও, এত জোরে টিভিতে মানুষ ঘুমায় নাকি, পাশের তো সমস্যা হতে পারে। তো তারা বললো যে তুই কি ভিতরে আসবি, আমি বললাম যে না, তো আচ্ছা ঠিক আছে যা, ওইগুলো সে টিভি বন্ধ করে তারা আবার আগের মতো ঘুমালো। তা আমি মাদ্রাসে পড়েছিলাম, তখন দোয়া দরুদ বা আদার্স কিছু জানতাম, সুরা পড়তাম, তো আমি সেগুলো পড়ে মনে সাহস নিয়ে আবার গেলাম যে না, আমি হয়তো তার কথাটা মনে পড়েছে, আমি ভয়ের মধ্যে হয়েছে জিনিসটা দেখেছি, কিন্তু এগুলো কিছু না, আমি আবার যাই। তখন দোয়া দরুদ পড়তে পড়তে গেলাম, তো যাবার পথে আমি আর কোনো কিছু পাইনি। আমি তখন বোনের বাসায় চলে গেলাম, আগের থেকে বলেছিলাম যেমন তাদের বাসায় আসবো, সো দরজাটা এমনভাবে লাগানো যে আমি ভিতর বাইরের থেকেই খুললাম, তাদের বাসায় গেলাম। আর আমার যে ভাগিনা ছিল তার ঘরের দরজাটাও খোলা ছিল, সেই ঘরে আমি গিয়ে শুয়ে পড়লাম। তো রাসেল ভাই সবচেয়ে অবাক্য বিষয় হচ্ছে আমি যখন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে আমার শরীরে কোনো পোশাক নেই, আমার শরীরে পরনের যে পোশাকটা ছিল সেটা আমার শরীরে নাই। আর রুমে ভাগিনার ঘরে যে একটা তার ছিল যেটা কাপড় শুকাতে দেয়, সেই ঘর সেটাতে দেখি আমার দুইটা কাপড় শুকাতে দেয়া। আমি অদ্ভুত হয়ে গেলাম, একটু ভাবলাম যে কিরে, আমি রাত্রে আসলাম তেমনি অনেক রাত্রে শুয়েছি, আমি তো কোনো প্রকৃতি ডাকে বাইরেও যাইনি বা কখন খুললাম, আর এটা এইভাবে কেন শুকাতে দেওয়া। তো আমি ওখান থেকে গেলাম, রুমে কেউ ছিল না, উঠে লেপের তল থেকে উপরে গিয়ে পরে ওটা হাতে নিয়ে দেখি যে অন্যরকম একটু সুগন্ধ, যেটা আমি কখনো আগে পাইনি, কোনো পারফিউম বা কোনো ডিটারজেন্ট বা আদার্স কোনো কিছুতে আমি জিনিসটা পাইনি। তবে আমার কাছে মনে হলো কেমন, তবে তারপরে মনে বুঝলাম যে না, রাত্রে র্যাকেট খেলেছি তো গা ঘামা ছিল, হয়তো সেটার থেকে দুর্গন্ধই এমন মনে হচ্ছে। তো আমি কিছু মনে না করে সেটা গায়ে দিলাম। আবার সকালবেলা বের হলাম, তখন গায়ে একটু জ্বর ছিল। বোন বললো যে তুই নাস্তা করে যা, আমি বললাম যে না বাসায় গিয়ে কাজ করতে হবে। তো তাড়াতাড়ি বাসায় চলে গেলাম, তখনও গায়ে জ্বর ছিল। আর আমি মনে করলাম যে এমনিতে জ্বর, তার জন্য আমি নাপাটা বাকিয়ে ছিলাম, তখনও কোনো সমস্যা হয়নি। ঘটনা রাসেল ভাই তারপরের দিন বা তারপরের দিনে হয় না, ঘটনা তিন দিনের বেলায় ঘটে। আমি দাদির ঘরে যে ঘুমাই, ঘুম থেকেও আমার রাত যখন একটা বাজে তখন হঠাৎ ঘুম ভেঙে যায়। দাদির ঘরে দেয়াল ঘড়ি থাকে, আমি দেখতে পেরেছি যে রাত একটা বাজে। পরে পাশে দেখি বোন ঘুমানো প্লাস আমার দাদিও ঘুমানো। আমার চোখটা বাম দিকে জানালা দিয়ে চলে যায়, দেখি যে আমার বাসার নিচে ছোট যে পুকুরটা, ওই পুকুরটাই আমার বোনের বাসার পুকুরটা হয়ে আছে। আর সেম ভাবে দুজন মহিলা আছে, ওই রকম ভাবে আমাকে ডাকে, তারা ইশারা করে। আগের দিন ডাকেনি, আজকে তারা ডাকে। তখন আমি জোরে চিৎকার দিই, দাদি তখন ঘুম থেকে উঠে পরে বলে যে এগুলো স্বপ্নের মধ্যে হতেই পারে, তুই একটু স্বপ্ন দেখছিস। তো এটা আমার কোনো সমস্যা না, ঘটনা যদি এখানে শেষ হতো তাও ভালো হতো। পরের দিন বা তারপরের দিন বিকেলবেলা বন্ধুদের সাথে মাঠে ফুটবল খেলতে যাই, তখন আমি দেখি যে মানে ফুটবল খেলে জামা কাপড় অনেক ময়লা হয়। সন্ধ্যা হওয়াতে বাবা মার ভয়ে আমি কাপড় চোপড়গুলো ধুয়ে দিলাই, এমনি নিয়ে এসে দাদির ঘরে লুকিয়ে রাখতাম, সেখানে লুকিয়ে রেখেছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার দাদির ঘরে যে তারটা ছিল সেটাতে শুকাতে যাওয়া। আমি মনে করলাম হয়তো দাদি ধুয়ে দিতে পারে বা মা ধুয়ে দিতে পারে। আমি দাদিকে জিজ্ঞেস করলাম, দাদি তুমি কি আমার কাপড় চোপড় ধুয়ে দিছো? বললো যে না, আমি তো জানি না যে তোমার কাপড় চোপড় কই থাকে। আমার মাও সেম কোথায় বললো, সে বললো যে না, আমি তো তুমি তো আমাকে বলোই না, তোমার দাদির ঘরে তুমি কখনো যাইনি বা যাই না। তখন আমার জিনিসটা ভয় লাগলো এবং দাদির সাথে শেয়ার করলাম। তারপরে আবার বাবাকে বললাম যে আমার এরম এরম হয়েছে, দাদির ঘরে একদিন দেখছি, আবার দুদিন ধরে আমার সাথে এমন হচ্ছে। তো বললো যে দাদির ঘরে থাকা তো হয়তো এমন হচ্ছে, তুমি আমাদের সাথে থাকো। তা আমার বাবার সাথে থাকলাম দুই দিন, কোনো সমস্যা হলো না। আমার ঘটনা যখনই ঘটে তিন দিনের বেলা, তিন দিনের বেলায় রাত যখন অনেক গভীর আছে ভাই, তখন হঠাৎ করে আমার মানে আমার বাসাটা এমন ছিল যে বাড়ির মেন গেটের দরজা প্লাস টয়লেটের দরজা দুইটা ছিল হচ্ছে টিনের দরজা, বাকি সব দরজা কাঠের। তো আমাদের ঘরে যে দরজা সেটা খুললে বাসার কেউ টের পেত না, বুঝতে পেত না যে কেউ বের হয়েছে। কিন্তু বাথরুমের দরজা বা বাসার বাইরের দরজা খুললে বোঝা যেত যে কেউ আসছে বা কেউ বাথরুমে গেছে। তো আমি গভীর রাত্রে হঠাৎ করে আমার বাইরের দরজা খোলার শব্দ পাওয়া যায়। তখন আমার বাবু মনে করে যে বাসায় কোনো চোর আসছে বা এমন কিছু, তিনি জানালা খুলে দেখে যে কেউ না। কিন্তু তিনি কিছুক্ষণ অপেক্ষা করে বাইরে বের হয়, দেখে যে আমাদের ঘরের দরজা খোলা প্লাস বাইরের দরজাটা খোলা। তো তিনি বললেন যে এরা এত রাত্রে বাইরে কে গেছে। তিনি আমাদের ঘরের দিকে না গিয়ে বাইরের দিকে গেলেন, গিয়ে দেখেন যে আমি পুকুরে সেই পুকুরটার দিকে যাচ্ছি, আমাদের বাড়ির নিচে যে পুকুরটা। উনি আমাকে দ্রুত গেলেন এবং আমাকে মানে ধরলে, ধরতে আমি সেন্সলেস হয়ে পড়ে যাই। পরে তিনি আমাকে এসে বাসায় নিয়ে এসে বাবা মা সবাই উঠে পানি ছিটানি দেয়, তারপরে জ্ঞান ফিরে। তখন আমি বলি যে আমি তো পুকুরে যাইনি, আমি স্বপ্নে দেখেছি এরকম যে আবার ওই সেম স্বপ্ন দেখেছি। তো তারা পরের দিন পর বড় একটা কবিরা দেখেছি নিয়ে দেয়, তারা আমাকে ঝাড়ফু দেয় বা একটা তাবিজ দেয়, আর আমাদের বাড়ি বন্ধ করার পর তারপরে কোনো কথা না হয়। আসলে
থ্যাংক ইউ সো মাচ, আমি একটা ছোট্ট বিরতিতে যাবো, বিরতির পরে আবারও ফিরে আসবো অতিথি নিয়ে। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন, স্টে টিউনড রেডিও 43.5 FM and 240
ভূত FM. The night comes alive with Grameenphone.
Yes, the night comes alive with Grameenphone. শুনছেন সবসময় রেডিও ফুর্তির FM. আমি রাস্তা আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম ভাই এবং আজকের অতিথিরা। আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাই প্রথমে। ঘটতে সময় রাত 1:24 এই মুহূর্তে, এবং আমার সঙ্গে আছেন আরো একজন নতুন অতিথি যার কাছ থেকে আমরা ঘটনা শুনবো। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপরে আপনার কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপর আপনার ঘটনায় যাবো।
থ্যাংক ইউ রাসেল ভাই। আসসালামু আলাইকুম স্যার, আমি মোহাম্মদ তানভীর হোসেন, ধামমুড়ি থেকে এসেছি, ঢাকা কলেজ ফার্স্ট ইয়ার। রাসেল ভাই, আজকে যে ঘটনা আমি আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা অ্যাকচুয়ালি আমার মামার সাথে ঘটছে এবং তার ফ্যামিলির সাথে ঘটছে। সময়টা তখন 2014 কি 2015 সালের দিকে। আমার মামা তার ফ্যামিলি সহ থাকতো চিটাগংয়ে, একটা অ্যাপার্টমেন্টে থাকতো, আর তাদের সাথে থাকতো আমার একটা খালাতো ভাইয়া থাকতো। তো চাকরির সুবাদে তারা আসলে একসাথে থাকা আর কি। তো ওদের সাথে যে ঘটনাটা যখন ঘটে, ফার্স্ট অফ অল আমার ভাইয়ের সাথে ঘটে, সেটা হচ্ছে গিয়ে ওদের বাসায় ওঠার প্রায় 1-2 মাস পরে আর কি। তো যখন সেদিন আমার বাসায় কেউ ছিল না আমার ভাইয়া ছাড়া, ভাইয়া চাকরি থেকে আসার আসতে আসতে প্রায় রাতের 8:00 বা 9:00 কি বাজে এরকম সময়। ঘটনা বলার আগে আমি একটু বাসার বিবরণটা দিলে ভালো হবে। বাসাটা হচ্ছে গিয়ে বাসার গেট পাস হলে একটি হচ্ছে বেড পাশে পাবেন, দেন হচ্ছে ডাইনিং টেবিল, পাশে কিচেন, আর সেখানে একটা বেড আছে, তারপরে ব্যালকনি সহ একটা বারান্দা। তো আমার ভাইয়াটা যখন মানে দরজাটা খুলে ফ্রেশ ট্রেশ হয়ে মোটামুটি তার রুমে আসে। এক সময় দেখে যে যখন তিনি মাত্র তার বেডে শোয়ার জন্য বা একটু রেস্ট নেওয়ার জন্য বসবে, ঠিক এমন সময়ে তিনি লক্ষ্য করলেন বা ফিল করলেন যে হঠাৎ একটি শ্যাডো, লাইক শ্যাডো তাকে পাস করে চলে গেল অন্য একটা রুমে। তো তিনি ব্যাপারটা খেয়াল করার আগে, পিছনে ঘোরার আগেই শ্যাডোটা চলে গেছে। তো ব্যাপারটা তিনি একটু অন্যরকম ভাবে নিলেন, একটু কিছু ভয়ও পেলেন, বাট সেদিন কারোর সাথে তেমন শেয়ার করেন নাই। ওই দিন উঠে কোনোরকম ভাবে চেপে যান। তো এরপরে প্রায় দুই থেকে তিন দিন পরে আমার মামা, তিনি বাসায় ছিলেন, বাকি সবাই ফ্যামিলি মেম্বাররা একটু বাইরে গেছে কোনো কাজে। তো আমার মামা সেদিন সন্ধ্যেবেলায় ঘুমাচ্ছিলেন বাসার মধ্যে একা। এক সময় মামা ফিল করে, মামা শুনতে পেলেন যে কিচেন থেকে অনেক জোর জোর শব্দ এবং হাই পাতিল পড়ার শব্দ, তারপরে কাঁচ ভেঙে দেওয়ার শব্দ শুনছে। তো এই শোনার পরে নিজেকে আর কন্ট্রোল না করতে পারে, মানে হুড়মুড় করে ঘুম থেকে উঠে গেলেন, ঘুম থেকে উঠে পরে কিচেনে এক দৌড়ে চলে গেলেন। চলে যাওয়ার পরে যে খেয়াল করলে সবকিছু, মানে সবকিছু নিচে পড়ে আসছে আসলে। তো বাট তিনি ব্যাপারটা মানে বুঝতে পারেন না কি থেকে কি হলো, কি কে আসলো না আসলো। তিনি দরজা টরজা সব অফ করলেন, কিচেন সবকিছু ঠিক ছিল, বাট এগুলো কে করে গেল, যাই হোক। তো উনি এটা দেখার পরে মোটামুটি সবকিছু ক্লিন ক্লিন করে আবার উনি রুমে চলে আসলো আগের মতো। ওই জন্য তিনি আসলে উনি সাহসী মানুষ ছিলেন, ভূত তুই এত বিশ্বাস ছিল না তার। আসার পরে ওই দিনের মতো তিনি কাউকে বললে মানে কথাটা ঘটনাটা বলেন নাই। তো এর প্রায় 15 দিন পর আমার মামাতো ভাইও ছিল একটা, ক্লাস 6 বা 4 বা 5 পড়তো, সরি। তো ওর টেবিলে বসে ওর নিজের মতো করে লিখতেছে, হ্যাঁ। তো এমন সময় সে তার পাশে খেয়াল করলো যে তার একটা পেজ, খাতার পেজ বাতাসে ভাসতেছে, হ্যাঁ। বাট রুমের মধ্যে কোনো ফ্যান ছিল না, কোনো রকম বাতাসও বের হওয়া আর ঘরের ভিতরে আসার কোনো সম্ভাবনা ছিল না। তো সেটা দেখার পর মানে নিজেকে বুঝতে পারে না আসলে কি হচ্ছে তার সাথে। তো সে দেখার পরে দৌড়ে তার রুম থেকে বের হয়ে আম্মুর কাছে চলে গেল, মামার কাছে চলে গেল। তো আমি বললেন, তাকে সাহস দিলেন যে এটা হলে কিছু না, তুমি হয়তো ভুল দেখছো, এটা হতে পারে। তো তো সেদিন পরে মামি একদিন নামাজ পড়ছিলেন, তো নামাজ পড়ার সময় তিনি খেয়াল করলেন যে তিনি যখন রুকুতে যান, সেজদাতে যান, তার সাথে কেউ যেন একজন ঠিক রুকুতে যান, সেজদাতে যান, তিনি ফিল করলেন তার পাশে কেউ একজন আছে। বাট তিনি তার মানে কত দ্রুত পারেন নামাজটা শেষ করার সেই চেষ্টাই করছিলেন। তো যখন তিনি সালাম ফিরালেন নামাজে, তখন মাগরিব কি ঈশার নামাজ ছিল, তো যখন তিনি সালাম ফিরালেন তখন খেয়াল করেন ইনস্ট্যান্টলি একটা বাতাস তাকে তার সাথে চলে গেল। এবং তিনি খেয়াল করলেন তিনি যে ওনারা পড়ছিলেন, ওনারা তার শরীর থেকে মানে একটু ছিটকে পড়ে গেছে, সেটকে পড়ে গেছে। তো দেন হচ্ছে গিয়ে মামি এটা দিয়ে অনেক ভয় পেয়ে গেছে, এবং সেদিনই আমার মামার সাথে ব্যাপারটা নিয়ে শেয়ার করলো। মামা বললো যে এটা হলে কিছু না, আমার তুমি হয়তো ইয়ে দেখছো, একই ঘটনা, মানে মামা মানে একটু নিজে থেকে ভয় ছিল বাট মামিকে বুঝতে দেয়নি। সেদিনের পর মামি ওই ফ্ল্যাটের বাকি সবার সাথে ব্যাপারটা শেয়ার করলো, আসলে আমার সাথে কোনো ঘটে, আপনারাও কি ফিল করেন নাকি। তো মামি শুনে অবাক হয় যে ওই ফ্ল্যাটের বাকি সবাই জিনিসটা অবজার্ভ করছে, যে তাদের সাথে এমন রাতের বেলা অনেক কিছু অবজার্ভ স্বপ্ন শুনে যে শব্দগুলো তারা আগে শুনতো না। আমিও এটা শুনে ভয় পেয়ে গেল। দেন আমার মামার কাছে এসে বললো এটা এই বাড়িটার থেকে যাওয়া যাবে না, এখান থেকে যত দ্রুত পাই যাওয়া যাবে। তো এক ধরনের মামি তাড়াহুড়া আমার মধ্যে ভয় ঢুকে গেল, মামাও এখন এটা নিয়ে চিন্তিত হয়ে গেছে। তো মামা চিন্তা করছে কি করা যায়, দেন সবাই ফ্ল্যাটের সবাই এটা নিয়ে এক বসতে কি করা যায় না করা যায়। তো দেন সবাই বললো যে আসলে একজন ভালো হুজুর লাগবে, যে যিনি এই জিনিসটাকে ইয়ে করা যায়, মানে এই জিনিসটাকে বের করা যায় বাদের ফ্ল্যাট থেকে। তো তারা প্লাসের একটি মসজিদ থেকে একজন হুজুরকে ডেকে আনলেন। তো ওই হুজুরটা বললেন যে বিল্ডিংটা বন্ধ করতে হবে, বন্ধ করলে দেন আশা করি আপনাদের প্রবলেম সলভ হবে। তো যেই কথা সেই কাজ হুজুর আসলো, তার নিয়ম মাফিক সব কাজ করলো, এবং করার পরে ওই ফ্ল্যাট থেকে দেন বললো যে বিল্ডিংটা আমরা বন্ধ করে দিয়েছি। আসলে এই জিনিসটা ঘটেছে এখানে যে ছয়টা জিন ছিল আসলে, হ্যাঁ, কারণ এর পিছনে কারণ ছয়টা জিন কিভাবে আসলো জিজ্ঞেস করাতে তিনি বললেন এই ফ্ল্যাটটা হওয়ার আগে এখানে যে জমিটা ছিল সেখানে ছয় একটা কবরস্থান হিসেবে ছিল এবং ওখানে ছয়টা কবরস্থান ছিল এবং ছয়টা কবরস্থানকে ছয়টা জিন তাদের আবাসস্থল হিসেবে মানে নিয়েছিল তখন এবং ওরা তখন বাস করতো। তো বিল্ডিং হওয়ার পরে ওদের জায়গাকে বন্দি করানো হয়েছে আর কি, তো ওরা এটা মানতে পারে নাই। সো এই জন্য মানুষদেরকে ক্ষতি করার জন্য তারা এভাবে ফ্ল্যাটের মধ্যে সবাইকে বিরক্ত করা শুরু করছে। বাট বলছে ওখানে এখনো একটা জিন আছে, বাকি পাঁচটা জিন নাকি চলে গেল অন্য জায়গায় আর কি। তো উনি বললো যে আপনারা জিনটা কে জিনটা অনেক ভালো বা জিনটা খুবই ফরেস্ট গার্ড, আপনারা একে ফ্রেন্ডলি শুনে নিতে পারেন। এই জিনিসটা সবাই শোনার পরে এক ধরনের ইয়ে ছিল যে না এটা এরকম হওয়া যায় না আর এই ফ্ল্যাটে তার থাকা যায় না। তো দেন ওই ফ্ল্যাটটা এক সময় হয় কি যে পাঁচতলা ছিল এবং পাঁচতলার প্রতিটা ফ্ল্যাটই খালি হয়ে যায় এবং সবাই চলে যায় ক্যাসেল ভাই। তো এরপরে আমার মামা আর মামির ফ্যামিলি ওখান থেকে চলে আসে আর এরপর থেকে তাদের সাথে আর কোনো ঘটনা ঘটেনি। এটা ছিল আমার স্টোরি ক্যাসেল ভাই।
ধন্যবাদ আপনাকে। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব।
আসসালামু আলাইকুম লিসেনার। আসসালামু আলাইকুম রাসেল ভাই।
আসসালাম।
তোমাকে ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য।
আপনি কোথা থেকে এসেছেন এটা একটু বলবেন?
আমি খিলগাঁও ঢাকা থেকে।
জি, আপনার ঘটনা চাই।
জি, আমার ঘটনা চলে যাচ্ছে। আমার জেলা হচ্ছে জামালপুর জেলা, মেলান্দহ থানা। তো আমার এলাকাকে ঘিরে এটি ঘটনাটা। আমার এই ঘটনাটা আসলে কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিককে ঘিরেই। তো ব্ল্যাক ম্যাজিক কেউ একজন শিখতে গেছিল বা শিখেছে, সে তার শেখার সময়টাকে থেকে শুরু করে এবং শেখার পর তার কি মানে কি কি ঘটনা ঘটছে সেগুলো আমি বলবো। তো আমাদের বাসাটা বেসিক্যালি একটা মেন রাস্তার সাথে। তো আমার বাসার পাশে যে রাস্তা দিয়ে আসলে সারা রাত জুড়েই অনেক লোকজন যানবাহন চলাচল করে। তো আমি যখন ম্যাক্সিমাম সময় আমি ঢাকায় থাকি কাজের সূত্রে, যখন আমি বাড়িতে থাকি তো আমাদের এলাকায় এক ভাই আছেন, আমি ওনার নামটা আসলে সঙ্গতার কারণে বলতে পারছি না, আমি সদ্য নাম বলছি রাজু ভাই। তিনি মাঝে মাঝে রাত্রে দুটা আড়াইটা দেড়টার দিকে আমাকে সে ডাকে যে সাইদ আসো কিনা। তো আমি মাঝে মাঝে জবাব দিই যখন আমি জেগে থাকি, আর যদি ঘুমিয়ে থাকে তো সেটা বলতে পারি না। তো একদিন আমি তাকে ধরলাম যে ভাই আপনি রাত জুড়ে কিভাবে হাঁটাহাঁটি করেন, বা এটা মানে আপনার ভয় ডর বলতে কি কিছু নেই? মানুষ তো আসলে জিন ভূত এগুলো ভয় না পাক, অন্ধকারটাকে তো আসলে অনেকে মানে ভয় হিসেবে দেখে যে অন্ধকারটা একটা ভয়ের কারণ, আপনি কি ভয় পান না? সে বলে আসলে ভয়টা আমার চলে গেছে, আর ভয়টা কেন চলে গেছে সেটা আমি একদিন সময় হলে তোমাকে বলবো। তো যাই হোক, তাকে আমি একদিন ধরি আসলে বলেন। তো রাজু ভাই আমাকে বলে যে তুমি কি জানো আমি টুকটাক ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু জানি বা করি? আমি বললাম হ্যাঁ আমি শুনেছি। তো আপনি এটা কেন করেন? এটা আসলে ভালো না আমাদের জন্য, অন্ততপক্ষে মুসলমানদের জন্য এটা আসলে শেখা বা করা ঠিক না। কেন করা? বলে যে আসলে কেন করে সেটা পরে, আমার শখ ছিল সেটা শেখার, আমি আসলে বলি এটা আমি কিভাবে শিখলাম কোথায় শিখলাম। তো আমি যখন ব্ল্যাক ম্যাজিক শিখতে যাই তো আমি খুঁজতে খুঁজতে একটা গুরু বের করি, একটা উস্তাদ বের করি, যিনি বসবাস করতেন আমাদের জেলার যমুনা নদীর ধারে কুনটি গ্রামে, একা থাকতেন সেই লোকটা। তো আমি ওনার কাছে যাই। তো ওনার বাসাটা বেশ উইয়ার ছিল, খুবই ভয়ানক ছিল, যে কুড়ে একটা ঘর, আশপাশে ঝোপদার, ওনার খুব মানে কাছাকাছি কোনো জনবসতি নেই, এরকম একটা এরিয়া তিনি থাকেন। তো আমি গিয়ে দেখি উনি বৃদ্ধ একটা লোক, অনেক বয়স হয়ে গেছে মনে হচ্ছে। তো উনি আমাকে দেখে বলেন হ্যাঁ আমি তোমাকে শেখাবো ব্ল্যাক ম্যাজিক, তুমি শিখতে পারবে অসুবিধা নেই, তবে তোমাকে একটা শর্ত আছে সেটা তোমাকে ফলো করতে হবে। সে বলে ঠিক আছে আমি করব। তখন রাজু ভাইকে তার গুরু বলেন যে তুমি আমাকে কোন হিন্দু কুমারী মেয়ে তার মাথাটা তুমি আমাকে কেটে নিয়ে দেবা, তাকে তাদেরকে আসলে আমাদের ওই এলাকাতে যারা কুমারী মেয়ে হয় বিয়ে হয় না, ওই অবস্থাতে মারা গেলে তাদেরকে পুঁতে ফেলা হয় শ্মশানে, পুড়ে না, তার কাটা মাথা তুমি আমাকে নিয়ে এসে নিয়ে এনে দেবে, তো তার মাথায় যেন চুলগুলো ঠিকঠাক থাকে, আর কিছু শর্ত বলে দেয় যে তুমি তার মাথাটা কাটবা হাতল ছাড়া একটা ছুরি দিয়ে, যে ছুরিটা বেশ পুরনো হয়, মানে অনেক হাঁস মুরগি জবাই করা হয়েছে এই টাইপের একটা ছুরি হয়, পুরনো ছুরি হাতল ছাড়া, আর তুমি এই গলাটা কাটার সময় যদি কোনো কিছু ফিল করো বা কিছু দেখো সেটা ভয় পেলে চলবে না, ওখান থেকে ভেবে আসলে চলবে না, বা এগুলোর কোনো রিয়্যাক্ট তুমি করতে পারবে না, কোনো প্রতিবাদ বা কোনো রেসপন্স তুমি করতে পারবে না, তুমি শুধু মাথাটা কাটবা, দেন শ্মশানের পাশে যে নদীটা থাকবে সেই নদীতে তুমি গোসল করো, মাথাটা নিয়ে তুমি চলে আসবা, চলে এসে মাথাটা তোমার বাসায় একদিন এক রাত রেখে দেবা, দেন তুমি সেটা কোনো একটা বাঁশ ঝাড়ের নিচে তুমি সেটা পুঁতে ফেলবা, এটা ওনাকে বলে দেয়। উনি বাস যথারীতি চলে আসেন, চলে আসুন শ্মশান খুঁজতে থাকেন, এমন শ্মশান যে শ্মশানের পাশে নদী আছে। উনি খুঁজতে খুঁজতে আমাদের জেলার একটা থানা ইসলামপুর থানা বলে, ওই থানাতে থানার কাছে উনি একটা শ্মশান এমন পান যেটা নদীর কাছে। উনি ওটাকে সিলেক্ট করেন এবং ওই শ্মশানের যে গাঁট ছিলেন সে গাঁটকে উনি সামহাও ম্যানেজ করেন, কোনোভাবে উনি ম্যানেজ করেন, বললেন যে এখানে যদি কখনো কোনো কুমারী মেয়েকে পোত হয় আপনি অবশ্যই আমাকে খবর দেবেন। তো সে ওয়েট করতে থাকে, এবার মাঝখানে প্রায় দেড় বছর দুই বছর চলে যায়। একদিন তাকে ফোন করে ওই গাঁটটা যে আপনি বলছিলেন যে একটা কুমারী মেয়ে যদি পোতা হয় আপনাকে খবর দেওয়ার জন্য, তো আমি আপনাকে জানাই যে হ্যাঁ আজকে একটা কুমারী মেয়ের লাশ এখানে পোতা হয়েছে, আপনি আসতে পারেন। সে বলে যে আমি কিভাবে বুঝবো কোথায় পোতা হয়েছে, শ্মশানটা তো বেশ বড়। উনি বললেন যেখানে লাশটা পোতা হবে আমি তার ঠিক দুই হাত পূর্ব দিকে একটা নতুন ইট রেখে দেবো, সেটা আপনি দেখে তার ঠিক দুই হাত পশ্চিম দিকে আগে আপনি বুঝতে পারবেন যেখানে লাশ পোতা হয়েছে, সেখানে মাটি কিছুটা উঁচু করে রাখা হবে। উনি ওই দিন রাত্রে বের হয়ে যান দশটার দিকে, তো ওখানে পৌঁছাতে পৌঁছাতে প্রায় এগারোটা বেড়ে যায়। উনি বলা হয়েছিল যে মধ্যরাতের পরে বা বারোটার পরে মাথাটা কাটার জন্য। উনি শ্মশানে প্রবেশ করে, পরিবেশটা শান্ত ছিল, বেশ অন্ধকার ছিল। তো উনি খুঁজতে খুঁজতে ওই ইটটা পান এবং ওই গার্ডের বর্ণনা অনুযায়ী ঠিক ওই ইটটা থেকে দুই হাত পশ্চিমে উনি কিছু মাটি জমানো পান, মানে উঁচু করে রাখা। উনি ওখানে ওইটা খোঁড়া শুরু করেন, তো খুঁড়তে খুঁড়তে এক পর্যায়ে খুঁজে খুঁজে পর সে মাথাটা শনাক্ত করতে পারে যে মাথাটা এইদিকে। তো উনি মাথাটা ধরে বাস গলাতে উনি ছুরি চালান। তো যখন ছুরি চালানো শুরু করেন তখন একটা মানে খুবই নির্মম একটা কান্নার আওয়াজ পান, যে মনে হচ্ছে যে লাশটা থেকে কান্নাটার আওয়াজ আসছে। তো পরিবেশটা একবার ভাবেন যে মধ্যরাত একটা পোতা লাশের মাথা কেউ একজন কাটতেছে এবং লাশটা থেকে একটা কান্নার আওয়াজ আসতেছে। আমি যখন শুনি আমার আসলে গায়ের লোমগুলো সব দাঁড়িয়ে গিয়েছিল, এখনো খুব মানে ই হচ্ছে। যাই হোক, উনি ছুরি যতক্ষণ চালান ততক্ষণ ওনার ওই লাশটার কান্নাটা অব্যাহত থাকে এবং ওনার হাতটা ভিজে যায়, উনি ফিল করেন যেটা হয়তো বা চোখের পানিতে ভিজতেছে। যাই হোক, উনি মাথাটা এক সময় কেটে ফেলেন, কেটে ফেলে উনি মাথাটা হাতে করে নিয়ে ওই গরুর বর্ণনা অনুযায়ী নদীর দিকে যান, যে নদীতে নদীর পাড়ে মাথাটা রেখে গোসল দিতে হবে। তো উনি নদীর পাড়ে মাথাটা রাখেন, চাকুটাও রাখেন, রেখে উনি জামা কাপড় ফেলে নদীতে গোসল করার জন্য নামেন। তো উনি ডুব দেন, ডুব দিয়ে উনি ফিল করেন, দেখেন যে পুরো নদীটা জুড়ে অনেক কাটা মাথা, ওরকম অনেক কাটা মাথা। আসলে একটু ঘাবড়ে যাওয়ার মতোই বিষয়। আবার ওইটা মাথায় রাখেন যে উনি এটা শিখতে আসছেন, ওনার গুরুর নির্দেশ হচ্ছে যে ভয় পেলে চলবে না, কোনো রিয়্যাক্ট বা রেসপন্স করা যাবে না। উনি খুব তড়িঘড়ি করে ওখান থেকে উঠে আসেন, এরপরে মাথাটা বেগে ভরে যখন উনি সাইকেলটা নিয়ে আবার বের হন তখন ফিল করেন বা দেখেন আর কি, প্রথমে ফিল হয় পিছনে একটা শোষো বাতাস, মানে খুবই একটা বাতাস, এর আগেও বাতাস ছিল না বা ঝোড়ো হওয়া হবে এরকম কোনো সম্ভাবনা ছিল না, পরিবেশ স্বাভাবিক ছিল। তো উনি ফিল করেন প্রচণ্ড ঝড় হচ্ছে এরকম একটা বিষয় এবং পিছনে তাকিয়ে দেখেন অনেকগুলো কুকুর ওনার দিকে মানে ধেয়ে আসছে, বাট একটা কুকুরও কোনো সাউন্ড করতেছে না, এটা খুব অদ্ভুত ছিল। উনি একটা সময় শ্মশানটা থেকে বেশ দূরে চলে আসেন, তখন সবকিছু স্বাভাবিক হয়ে যায়। তো উনি এসে ওনার ঘরে ওই মাথাটা রেখে দেন, বলা ছিল যে একদিন এক রাত রেখে পরদিন সকালে গিয়ে সেটা কোনো কি বলে বাঁশঝাড়ের নিচে পুঁতে ফেলতে হবে। তো পরের দিন রাত্রে উনি হঠাৎ কোনো একটা শব্দ ওনার ঘুমটা মেগে যায়, মাথাটা রাখা ছিল এবং বলা ছিল মাথাটা ব্যাগ থেকে বের করে রাখতে হবে, উনি মাথাটা খোলা অবস্থায় রাখেন, ওনার ঘরে কেউ ছিল না, একাই ছিলেন উনি। উনি দেখেন মাথাটা ঘুরতেছে, মানে সারাটা ঘর মাথাটা একা একা ফুটবলের মতো ঘুরতেছে, ঘুরতে 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 একটা পর্যায়ে ঠিক ওনার বেডের কাছে যেদিকে ওনার মাথা মানে উনি শুয়ে আছেন বালিশ রেখে ওই দিকে সে স্টপ এবং মাথাটা সোজা দাঁড়িয়ে যায় এবং তার দিকে তাকিয়ে মানে কান্নার মতো একটা চেষ্টা করে আছে। উনি আসলে গত রাত্রের ঘটনার কারণে এরকম উইয়ার্ড বিষয়ের সাথে একটু অভ্যস্ত হয়ে গেছিলেন, তো উনি এটা বাস দেখে আবার মাথাটাকে হাতে ধরে জায়গা মতো রেখে উনি শুয়ে পড়েন। তো পরদিন সকাল উনি ওটা ওখানে পুঁতে দেন যেভাবে বলা ছিল। তো ওনার কাছে ঘটনা শোনার পর আমি আসলে এরকম একটা বিশ্বাস করতে চাইনি, বললাম যে আসলে আপনি এটা কিভাবে বললেন, পরে বললেন ঠিক আছে তুমি আমার বাসায় এসো কাল সকালে একদম ঘুরে আসবা, আমি তোমাকে কিছু দেখাবো। আমি বললাম ওকে গুড ভালো। তো পরদিন সকালে আমি ওনার বাসায় যাই ঠিক বাদ ফজর, তো উনি যে বাঁশঝাড়ের নিচে ওই মাথাটা পুঁতে রেখেছেন, তো আমি দেখি বাঁশগুলো খুব ভালোভাবে নড়াচড়া করতেছে। আসলে বাতাসে যদি কোনো বাঁশ নড়ে, ওই সময় কোনো বাতাস ছিল না, আশপাশে প্রত্যেকটা গাছের পাতাগুলো ছিল নীরব নিস্তব্ধ। তো আমি দেখি যে ওনার যে বাঁশঝাড়ের নিচে সেই মাথাটা পোতা, বাজারগুলোর আসলে স্বাভাবিক বাতাস হলে গাছ বা বাঁশের মাথাটা মুভমেন্ট হয়, মানে আগার দিকে সেটা মুভমেন্ট করে। কিন্তু আমি দেখতেছিলাম যে বাঁশের গোড়ার দিকে সেগুলো মুভমেন্ট হচ্ছে, অর্থাৎ কেউ একজন বাঁশগুলো ধরে ঝাঁকুনি দিচ্ছে। আসলে সকাল সকাল এই টাইপের কিছু একটা দেখা আমার একটু অস্বস্তি লাগে, আমি ওখান থেকে চলে আসি। তো এটা তো উনি শিখছে, এটার ইফেক্টটা ওনার ফ্যামিলিতে খুব ভালো করে পড়ছে। ওনার উনি ম্যারিড ছিলেন, ওনার পর পর চারটা বাচ্চা ওনার ওয়াইফের নষ্ট হয়, দুইটা তো নষ্ট হয় গর্ভ অবস্থাতেই, আর বাকি দুইটা ভূমিষ্ঠ হওয়ার সাত দিন পর মারা যায়। তো একটা পর্যায়ে যখন ওনার এই পরিবারের ক্ষতিগুলো হচ্ছে, উনি ব্যবসা করতেছিলেন, ওনার ব্যবসাগুলো আস্তে আস্তে ডাউন হয়ে যায় সবকিছু, অর্থাৎ ওনার একেবারে চতুর্দিক থেকে দুর্ভিক্ষ ওনাকে একদম মানে ঘিরে ধরে। তো উনি ওনার উস্তাদের কাছে যান, গিয়ে বলেন যে আমি আসলে এগুলো থেকে বের হতে চাই। সামহা উনি এগুলো থেকে বের হয়ে আসেন, তবে উনি ওনার বাসাটাতে আর থাকতে পারেন। এখনো ওনার বাড়িটা পরিত্যক্ত, উনি ঢাকাতে আছেন ওনার পরিবার সঙ্গে, ওনার ওয়াইফের এখন আবার আল্লাহ রহমতে একটা বাচ্চা হয়েছে। তো আসলে আমি একটা মেসেজ দিতে চাই সবাইকে, যে আসলে ব্ল্যাক ম্যাজিকটা আমাদের জন্য ভালো না, সমাজের জন্য না, বা যিনি শিখতে যান তার জন্য আসলে খুবই খুবই বেদনাদায়ক এবং ভয়ানক। আমি সবাইকে বলবো যে ব্ল্যাক ম্যাজিক থেকে সবাই দূরে রাখুন, এবং আমাদের সমাজটাকেও ব্ল্যাক ম্যাজিক থেকে মুক্ত রাখুন। ধন্যবাদ রাসেল, আসলে এই ছিল আমার স্টোরি।
ধন্যবাদ, আপনার ঘটনা খুব চমৎকার একটি ঘটনা ছিল, এবং থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আমরা একটা ছোট্ট বিরতিতে যাব, বিরতির পরে আবারও ফিরে আসবো নতুন অতিথি নিয়ে। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, স্টে টিউনড ফর ফুর্তি রেডিও এফএম এন্ড ডু ফুর্তি।
ভূত এফএম, দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামোফোন।
ওয়েলকাম ব্যাক, শুনছেন সবসময় রেডিও ফুটের এফএম, আমি রাসেল আছি সাথে, এবং এই মুহূর্তে আমার সঙ্গে আছেন আরও একজন অতিথি, এবং তার ঘটনা সরাসরি চলে যাবো। আপনার নামটা বলবেন, কোথা থেকে এসছেন, তারপর আপনার ঘটনায় যাবো।
আসসালামু আলাইকুম রাসেল ভাই। হ্যালো লিসেনার্স, আসসালামু আলাইকুম। আমি ইমন, এসেছি বরিশালের গৌরনদী উপজেলা নলচিয়া গ্রাম থেকে।
জি,
আমি আপনাকে যে ঘটনাটা বলতে চাই যেটা আসলে বলার জন্য এখানে এসেছি, ঘটনাটি আমার পার্শ্ববর্তী এক ঘরের, যেটা আজ থেকে অনেক বছর আগে, যেমন 1960 থেকে 1970 এর মধ্যবর্তী সময়কালে। তখন আমার মামি, ওনার আমার যে মামা সম্পর্ক, ওনার সাথে নতুন বিয়ে হয়। তো ওনারা বিয়ের কিছুদিন পরে নতুন ঘর তুলবে, ওনারা স্বামী স্ত্রী দুজন রাত্রিবেলা ঠিক করে যে যেহেতু দিনে অন্য কাজ থাকে তো আমরা রাতে যেহেতু মাটি কাটবো, রাতে মাটি কাটবো। তো ওনাদের কথা অনুযায়ী ওনারা ফজরের অনেক আগে ঘুম থেকে উঠে মাটি কাটবে, তারপরে ফজরের আজান দিলে তারপরে ফ্রেশ হয়ে তারপর ঘুম হবে, এরকম কিছু একটা। তো কথা অনুযায়ী ওনারা ঘুমিয়ে পড়ে। তো ওনাদের সময় অনুযায়ী মামি টের পেল যে ওনাকে মামা ডাকছে বাইরে থেকে, যে কি ব্যাপার, তুমি এখনো ঘুমাচ্ছো কেন, সময় তো হয়ে গেছে। এটা শোনার পরে মামি তৎক্ষণাৎ তাড়াতাড়ি উঠে বাইরে যায় এবং ওনাদের সরঞ্জাম মাটি কাটার এগুলা নিয়ে যায়। তো এই ভিতরে ডিসাইড হয় যে মামি মাটি টানবে এবং ওই যে মামা মাটি কেটে দিবে। তো মাটি কাটতেছে কাটতেছে মামা কেটে দিচ্ছে, মামি নিচ্ছে। এর ভিতরে মামি খেয়াল করলো যে মাটির চাকাগুলো একটু বড় বড় হচ্ছে, খুব বড়, যেটা সাধারণের তুলনায় বড়। তো মামি আবার জিজ্ঞেস করতেছে কি ব্যাপার, আপনি এত বড় চাকা দেন, আমি মহিলা মানুষ, আমি এতটা পারি নাকি আপনাদের মতন। তো ওই পাশ থেকে কোনো উত্তর আসে না। তো বলে রাখা ভালো, ওই সময়কার মামির আবার সিগারেট নেশাছিল, যখন তখনকার সময়গুলো বিড়ি পাওয়া যেত হয়তো, তো বিড়ি নেশাছিল। তো মামি মাটি টানার ফাঁকে ফাঁকে, উনি যখন মাটিগুলো রেখে যাচ্ছে, তো ঘরের পাশেই মাটিগুলো রাখছিল, তো উনি ভাবলো যে উনি মাটি কাটতে থাকুক, আমি বিড়িটা নিয়ে আসি। তো উনি বিড়ি নিয়ে আসতে গিয়ে ওনার যেই যেখানে মাথা রাখে বালিশ, বালিশের ওখানে যে হাত দেয়, হাত দেওয়ার পর ওনার হাতে একটা মাথা বাজে। তো উনি তখন ওই সময় হতভম্ব যে আসলে এটা কি দেখলাম। তো উনি ভালোভাবে হাতটা ই করে দেখতেছে যে ওইটা আসলে মামার শরীর মাথাটা। তো উনি বিকেল দেখতেছে মামা ওখানে ঘুমানো। তো উনি আসলে তখনই হতভম্ব পুরো দমে যে আসলে এইখানে যদি আমার স্বামী ঘুমানো থাকে, এইখানে যদি সে ঘুমানো থাকে, তাই আমি এত সময় মাটিকে কাটলাম কার সাথে। এটা ভাবতে ভাবতে উনি এখানে সেন্সলেস হয়ে যায় এবং টানা দু তিন ওনার একদম সেন্স থাকে না, তারপর ওনার সেন্স আসে। আর এটা এখনো আমাদের এলাকার যারা আছে, অনেকে মুরব্বী যারা আছে, এরা অনেকে জানে। আর এটা একদম আমি ছোটবেলা থেকে শুনে আসছি, এই জন্য সবার সাথে শেয়ার করতে আসছি।
ধন্যবাদ আপনার ঘটনার জন্য। আমাদের হাতে আসলে আর সময় নেই, আমাদের সাথে আছেন পারভেজ ভুঁইয়া, দেখতে পাচ্ছি রাশিদুজ্জামান রাসেল আমাদের সাথে আছেন, স্যার রাজু আমাদের সাথে আছেন, অ্যালেক্স রোহান আমাদের সাথে আছেন, আছেন রাফকাত বিন কবির রাফি, টিসিবি তামিম আমাদের সাথে আছেন, আমাদের সাথে এমডি মাহিন আছেন, এমডি আরাফাত আছেন, এমডি মুলতান মোল্লা আমাদের সাথে আছেন, এমডি সাইফুল হাসান আমাদের সাথে আছেন, এসবি ডালিম চাঁপাইনবাবগঞ্জ থেকে আছেন, আব্দুর রাজ্জাক রায়ান আমাদের সাথে আছেন, তৌকির হুসাইন আমাদের সাথে আছেন, এমডি আবির মোহাম্মদুল আমাদের সাথে আছেন, আমাদের সাথে মুনমুন আহমেদ মোনালিসা আছেন, আমাদের সঙ্গে আছেন মবিউল হাসান নীরব, এছাড়াও আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি দানা, আমাদের সাথে আছেন হাসিবুর হাসান শান্ত, আছেন আমাদের সাথে এমডি আহমেদ, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি আমিনুল রসুল হীরা, মোহাম্মদ তানহা ইসলাম আমাদের যে রেডিও ফুর্তির পেজ সেখানে আছেন দেখতে পাচ্ছি, আমাদের সাথে এস এম মুনমুন আছেন, আমাদের সাথে সিনথিয়া আরফিন মিতু আছেন, রফিকুল ইসলাম রাফি, জিয়া আজাদ আমাদের সাথে আছেন, হাসান আমাদের সাথে আছেন, এস এম আবির আমাদের সাথে আছেন, ফারজানা আখতার আনিল আলিনা এলিনা আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি ইয়াসিন আরাফাত তিতু, আছেন পূজা বণিক, এছাড়াও আছেন এম ডি মহিউদ্দিন শুভ, আমাদের সাথে আছেন আদিয়ান খান প্রহর, কাউসার আহমেদ আমাদের সাথে আছেন, প্রীতুল খান আছেন আমাদের সঙ্গে, জে কে তাহমিদ আছেন আমাদের সঙ্গে, তমিশ তনিমেশ রায় আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও আরো অনেকেই অসীম দত্ত সহ আরো অনেকেই। থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে থাকার জন্য এতক্ষণ পর্যন্ত, এবং আশা করছি যে পুরোটা সময় আপনারা উপভোগ করেছেন, যদি এতটুকু আনন্দ দিতে পারি তাহলে নিজেদেরকে সার্থক মনে করব, ধন্য মনে করব, এবং আমাদের যে সমস্ত অতিথিরা অনেক কষ্ট করে বিভিন্ন জায়গা থেকে এসেছেন তাদেরকে শুরুতে ধন্যবাদ জানাই এত কষ্ট করে স্টুডিওতে আসার জন্য। আর যারা স্টুডিওতে আসতে চান বা আমাদের ভূত এফ এম এ অংশগ্রহণ করতে চান তাদেরকে বলি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ভূত এফ এম এট দ্য রেট রেডিও ফুর্তি ডট এফ এম, উইচ ইজ বিএইচ ডাবল টি এফ এম এট দ্য রেট আর এ ডি আই ও এফ ও আর টি আই ডট এফ এম। আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনা শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে বা লিখেও পাঠাতে পারেন। ঘটনাটি লিখে পাঠাতে হলে অবশ্যই একটু সাবধানে লিখবেন, কারণ লিখে পাঠানো ঘটনাগুলো আমরা খুবই কেয়ারফুলি পড়ি। আমাদের যারা যারা হচ্ছে অডিও ক্লিপ পাঠান সেই সমস্ত আমরা খুবই কেয়ারফুলি শুনি। সো সে প্রত্যাশা আপনাদের কাছে রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, কথা হবে আবার আগামী শুক্রবার ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুনে থাকুন, মোস্ট ইম্পর্ট্যান্টলি ফুর্তিতে থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি।